नमः विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशसारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदामये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शशि गौर भक्त वृंद एक साथ से उच्च स्वर से तीन बार गाना हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जुड़े हरे बोलो এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদ পদ্ম अंतर्जातीय कृष्ण भावनामृत संघ तथा इस्कॉन प्रतिष्ठाता आचार्य कृष्ण श्रीपाल समूर्ति श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद श्री पादपद्मी दंडवत प्रणत निवेदन करे तार कृपा और आशीर्वाद प्रार्थना कर उपस्थित समस्त सज्जन भक्त मंडली मातृमंडली पितृमंडली भाई बहन आप सकल चरण प्रणाम निवेदन करे লক্ষিত হয় নিজ গুণে মার্জন করতে ভগবদ গীতা যথাযথ ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের ভাষ্য এই গ্রন্থ গীতা আছেন ছাত্রের বাড়িতে আছে ধন্যবাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আমরা জানি ভগবানের সূর্য সেনাপতি ভক্ত সূর্য ভক্তের মুখনিঃসৃত বাণী বদ্ধজীবকে পবিত্র করে সেজন্য ভক্ত সঙ্গে ভগবত কথা শ্রবণের কথা বলা হয়েছে অভক্তদের শ্রীমুখ থেকে এই গীতা ভাগবত হরিনাম শাস্ত্রের বিশেষ কথা আছে সনাতন গোস্বামী তিনি পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছেন যে অবৈষ্ণব মুখদ্গীর্ণম কুতম হরিকথামৃতম শ্রুতব্যম নৈব কর্তব্যম সর্প উচ্ছিষ্ট যথা পয় পয় মানে দুধ দুধ যেমন সর্প উচ্ছিষ্ট হলে বিশেষ ক্রিয়া করে তেমনি ভগবত কথা পবিত্র সেটি যখন অভক্ত যারা ভগবানের ভক্ত না মনকল্পিত ভাবে চলে তাদের সীমা থেকে ভগবত কথা শ্রবণ ঠিক ওই সর্বোচ্চ যথা পয় সেটি কোন কাজ হয় কেন শাস্ত্রে বলা আছে যে আচরণ করা ব্যক্তির থেকে আমাদের শ্রবণ করা উচিত তাই শ্রী প্রভুপা যিনি হচ্ছেন একজন শুদ্ধ বৈষ্ণব ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত আপনারা সবাই জানেন ভবিষ্য পুরাণে অনেকেই দেখবেন ওখানে উল্লেখ করা আছে যে ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত এই ভারতবর্ষে আবির্ভূত হবে এবং সমগ্র বিশ্বে ভগবানের কথা বিতরণ করবে আর বৈষ্ণব তৈরি করবে ভক্ত তৈরি করবে সেটি ভবিষ্য পুরাণে আছে এবং সেই সমস্ত বৈষ্ণবরা ভারতবর্ষে আসবে তারা গঙ্গা স্নান করবে আর গঙ্গা যে ভা কে হরণ করবে ভগীরথ নাম শুনেছেন সবাই ভগীরথের যিনি গঙ্গাকে নিয়ে আসলেন এই মর্ত্য মন্ডলে তার পিতৃব্যরা কপিল মুনির চরণে অপরাধ করার ফলে তারা ভস্ম হয়ে গেছে ক্রোধান্বিত হয়ে এই সকল বংশেরা কপিল মুনির প্রতি তারা অসৎ আচরণ করেছে তাকে চোর বলেছিলেন ভণ্ড সাধু বলেছিলেন কপিল মুনি হচ্ছেন ভগবানের সবচেয়ে সর্বতা গঙ্গা সাগর রয়েছে দেখবেন সেই সাগরের কাছে গঙ্গা মিলিত হয়েছে কপিল মুনির আশ্রম রয়েছে তো কপিল মুনির ভগবান তিনি ধ্যানস্থ ছিলেন আসলে ইন্দ্র সেই যজ্ঞ অশ্বকে চুরি করেছিল এবং চুরি করে কপিল দেবের আশ্রমেই বেঁধে দিয়েছে যাতে এই সকল বংশের ছেলেরা তারা দেখে যে এই কপিল মুনি চুরি করেছে তারা ভাবতে পারে এবং তার সাথে অন্যায় করবে আর কপিল দেব তাকে অভিশাপ দিবে আর ধ্বংস হিসাবে তাহলে আমার ইন্দ্রপদটা থাকবে দেবতারা সব সর্বদা মর্ত্যলোকবাসীরা যখন পুণ্যকর্ম করে তারা খুব ভয়ভীত হয়ে যায় বিশেষ করে ইন্দ্রদেব তিনি ভীত হয়ে যান সেজন্য এই কপিল আশ্রমে এই অশ্ব ইন্দ্র বেঁধে দিয়েছে, কিন্তু কপিল মুনি ক্রোধান্বিত হননি, কপিল মুনি তিনি ধ্যান করেছেন। এই সজর বংশের ছেলেরা যারা উত্তপ্ত হয়ে আমাদের শরীরে আগুন আছে, আপনারা বিশ্বাস করেন আমাদের শরীরের মধ্যে অগ্নি আছে, আমাদের শরীরে অগ্নি আছে, বায়ু আছে, জল আছে, মাটি আছে, আকাশ আছে, সব কিছু আছে, এই পঞ্চভৌতিক শরীর বলা হয়। তার মানে পাঁচটি জিনিস প্রকৃতির দান, প্রকৃতি মানে সৃষ্টি। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায় বলেছেন, ভূমিরাপ মন্ডল বায়ু ক্ষণ বুদ্ধি রেখ অহংকার উদ্যমে ভিন্ন প্রকৃতির অষ্টসা, আট প্রকার ভিন্ন প্রকৃতি, এই যে মাটি জল আকাশ আসন বায়ু মন বুদ্ধি অহংকার, এগুলি দিয়ে এই শরীর তৈরি হয়েছে। যে আমরা যখন উত্তেজিত হয়ে যাই, জ্বর আসে, দেখবেন শরীরটা আগুনের মতো উত্তাপ দেয়। তো এই কপিল আশ্রমে সে যজ্ঞ আশ্রমে দেখে এই সকল মানুষের ছেলেরা অত্যন্ত উত্তেজিত হয়েছিলেন, ক্রোধান্বিত হয়েছিলেন, যার ফলে তাদের শরীর থেকে অগ্নি উৎপন্ন হয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কপিলদেবকে ধ্বংস করাতে হয় না, কপিলদেব তিনি ভগবান, তিনি কখনো এরকম করেন। তো এভাবে সেই সকল বংশের উদ্ধারের জন্য তার বংশের বিভিন্ন ব্যক্তিরা রাজারা লক্ষ বছর ধরে তপস্যা করেছেন। যখন জানলেন যে গঙ্গা মাতা যদি আসেন এই সমুদ্রকূলে তাহলে এই বংশ উদ্ধার হবে, কিন্তু তারা অনেক চেষ্টা করেও পারেননি। পরবর্তীকালে ভগীরথ এসেছিলেন, দিলীপের পুত্র ভগীরথ, তো তিনি গঙ্গা মাতাকে সন্তুষ্ট করলেন, আসলে গঙ্গা মাতা আবির্ভূত হয়েছিলেন এবং ভগীরথকে বললেন আমি যখন মর্ত্যমণ্ডলে যাব আমার একটা গতি আছে, সেই ব্যাগটাকে কে ধারণ করবে, এবং আর একটা শস্য আছে যেটা আমি যখন নদী রূপে প্রবাহিত হব এই কলিযুগে অধর্ম আচরণকারী ব্যক্তিরা আমার পক্ষে স্নান করবে, তারা পাপ স্মরণ করবে, তো সেই ভার আমি সহ্য করতে পারবো। অতএব এই দুটি জিনিস যদি তুমি দায়িত্ব নাও তাহলে আমি আস্তে আস্তে। তখন এই ভগীরথ তিনি বুঝতে পারলেন যে শিবজি তার ব্যাগ ধারণ করবেন, তখন শিবের ধ্যান করেছেন, তো শিবজি সেটাকে স্বীকার করেছেন এবং পরমেশ্বর ভগবান বিষ্ণু তিনি সেখানে প্রকট হয়েছিলেন। ভগীরথকে বলেছিলেন যে আমার একজন সূর্য সেনাপতি ভক্ত ভারতবর্ষে আবির্ভূত হবে, যিনি সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করবে, বৈষ্ণব তৈরি করবে, তো সেই সব বৈষ্ণব যখন গঙ্গায় স্নান করবে তাহলে তারা সেই ভাগগুলি গ্রহণ করবে, তখন গঙ্গা মাতা রাজি হলেন, তিনি প্রবাহিত হবেন মর্ত্যমণ্ডলে। তো সেই সূর্য সেনাপতি ভক্ত কে, যিনি সমগ্র বিশ্বে সেই ভাগবত ধর্ম, যে সনাতন ধর্ম, জীবের ধর্ম প্রচার করেছেন, যে সারা বিশ্বে বৈষ্ণব তৈরি হয়েছে, যারা অধর্ম থেকে মুক্ত হয়েছেন, ধর্ম আচরণ করে। অধর্মের চারটি স্তম্ভ আছে, সেই স্তম্ভগুলি কি? অধর্ম পাপ কর্ম, যেগুলো বলা হয় বৈদিক নীতির যে উল্লঙ্ঘন তাকে বলে পাপ। তো সেই পাপ কর্ম অধর্ম আচরণের দ্বারা হয়, যেমন জীব হত্যা, আমরা জীব হত্যা করি সেটা অধর্ম, আবার একই হত্যা ধর্ম হয়। যেমন আপনারা দেখবেন যখন কোন সৈনিক বিভাগ তারা অন্য দেশের মানুষকে সৈনিককে হত্যা করে দিচ্ছে সেটা ধর্ম হচ্ছে, কিন্তু সে ব্যক্তি যখন নিজের ইচ্ছায় কাউকে হত্যা করছে তখন সেটা পাপ হয়ে যাচ্ছে। সেজন্য বৈদিক নীতি অনুসারে হত্যা করার কথা লেখা আছে, কিভাবে হত্যা করবে, যেমন একটা বাঘ সে একটা গরু খাবে, মানুষ খাবে, ছাগল খাবে, সে হত্যা করবে তার পাপ হবে, কিন্তু একটা মানুষ যদি একটু মাছ খাবে, মাংস খাবে, ছাগল গরু ভেড়া খাবে, তার পাপ হবে। কিন্তু সেই মানুষ যখন কালী মাতার কাছে পাঠাকে বলি দিয়ে বলবে, হে মাতা, আমি এখন তাকে একে কাটছি, সে পুনরায় আমাকে কাটবে, এই বলি পন্থা রয়েছে। কিন্তু এটি সংশোধন করার জন্য একজন ব্যক্তিকে সংশোধন করতে প্রতিদিন মাংস খাওয়ার কথা বলা হয়, যে কোনো জীব খেতে বলা হয়। যেহেতু বৈদিক শাস্ত্র বলছে যে পাঠা বলি দিতে হবে, মা কালী হচ্ছেন তমগুণের অধিষ্ঠাত্রী দেবী, আর সেখানে কাটার আগে মাসে একদিন অমাবস্যা রাত্রিতে কালীর সামনে অর্ধরাত্রিতে বলতে হবে, হে মাতা, আমি এই পাঠাকে এখন কাটছি, পুনরায় সে আমাকে কাটবে, এই শর্ত রেখে সে যখন কাটবে ওটাকে বলে বলি প্রথা। কিন্তু এই কলিযুগে এই বলি প্রথা নেই। তো সেজন্য মানুষের তাহলে আহার্য বস্তু শাক শস্য, মানুষ হচ্ছে নিরামিষ আসে। কেন দেখবেন গরু নিরামিষ আসে, ভেড়া নিরামিষ আসে, তাদের দাম চেপটা, মানুষের জানতো চেপটা। মানুষ জল খায় চুষে চুষে, গরুরাও চুষে চুষে খায়। কিন্তু যারা আমিষ আসি তারা যে দিয়ে চেটে চেটে জল খায়, তাদের নখ আছে তীক্ষ্ণ। আর যারা নিরামিষ আসি তাদের নখ ভুতা হয়। এরকম পার্থক্য রয়েছে যে মানুষ হচ্ছে নিরামিষ আসি, কিন্তু নিরামিষ আসি হলেও গাছপালা খেতে হবে, শাক সবজি সেটাও পাওয়া। ভগবদ গীতায় কৃষ্ণ বলেন এই হরিটাও পাওয়া। কিন্তু যখন এই শাক সবজি ভগবান নির্দেশ করছেন জীবস্য জীবাহার, তাকে নিবেদন করে খাওয়া হবে, তখন সেই হত্যা পাপ আমি সেটা ধর্ম। একই জিনিস, সেজন্য জীব হত্যা পাপ, আবার জীব হত্যাও ধর্ম। তো সেটা বিধি অনুসারে করতেন, শাস্ত্র বিধি অনুসারে। শাস্ত্রের বিধিকে ত্যাগ করলে তার জীবনে সুখ হবে না, পরাগতি হবে। যেমন একটা ছেলে একটা মেয়ের সাথে মিশবে অবৈধ, এটা পাপ। কিন্তু একটা ছেলে একটা মেয়ের সাথে মিশবে যখন বিবাহ জীবনে লাইসেন্স পাওয়া গেল, কেবল পুত্র সন্তান উৎপন্ন করবে, এটা ধর্ম। ভাগবত গীতা কৃষ্ণ কাম ধর্ম অবিরুদ্ধ, সেটা ধর্ম। কেবল বিবাহ জীবনে পুত্র সন্তান উৎপন্ন করা এটা ধর্ম, কিন্তু এমনি মিশবে পুত্র চায় না সেটা অধর্ম। এরকম সেটাকে পাপ। তো এবারে ভাগবতে প্রথম স্কন্ধে কলি তিনি চারটি অধর্মের স্থান দিয়েছেন, কলির স্থান। পরীক্ষিত মহারাজ কলিকে এই স্থানগুলি দিয়েছিলেন। কলির স্থান কি না, যেখানে নেশা হবে, যেখানে দ্রুত ক্রীড়া হবে। নেশা মানে আপনারা বুঝতে পারছেন চা পান বিড়ি সিগারেট হিগারেট, যেগুলো আমাদের জীবনে ক্ষতি করে। সবাই জানেন সিগারেট ক্ষতি করে, কিন্তু বুদ্ধিমান মানুষরা পান করে। মদ ক্ষতি করে, তাও নিজেকে জ্ঞানী ভাবে তারা গ্রহণ করে। চাও ক্ষতি করে, সেখানে নিকোটিন কফিন রয়েছে, এগুলি আমাদের জীবনে ক্ষতি করে, আর আমাদের তপস্যা ভিত্তিকে নষ্ট করে। ধর্মের একটা স্তম্ভ তপস্যা, সেটা নষ্ট হয়ে যায়। তো পাপ কর্ম হয় নেশা করার দ্বারা এবং জীব হত্যা করার দ্বারা। জীব হত্যা আছে কি, যেমন এই ভগবানকে নিবেদন করার ফলে শাক সবজি, সেটা জীব হত্যা হয় না, ওটা ধর্ম হয়। যেমন ডাক্তার একটা ছুরি দিয়ে বিভিন্ন করে দেয় রোগীর শরীরকে, তাকে বাঁচিয়ে তুলে। আবার ডাকায় খুনিরা একই ছুরি দিয়ে একজন বিভিন্ন করে শেষ করে দেয়। তো প্রয়োগ বিধিটা আমাদের উপলব্ধি করতে হবে, কোনটা ধর্ম কোনটা অধর্ম। একই জিনিসে ধর্ম হচ্ছে আর অধর্ম হচ্ছে, একই জিনিসে পাপ এবং একটি ধর্ম। তো এটাকে উপলব্ধি যদি মানুষ করতে পারে তাহলে তার জীবন সুখী হবে। তো সেজন্য কলিযুগে চারটি পাপ কি, নেশা করা, বিড়ি পান, চা কফি সিগারেট, হিরোইন, এলএসডি, যেখানে ধর্মের স্তম্ভ তপস্যা নষ্ট হবে। জীব হত্যা করা, যেখানে ধর্মের স্তম্ভ দয়া নষ্ট হয়ে যাবে। যেখানে অবৈধ সম্ভব ছেলেবেলা মেলামেশা করে, তার দ্বারা শুচিতা নষ্ট হয়ে যাবে, পবিত্রতা। আর বিতর্কীরা তার খালি জুয়া লটারি খেলার মাধ্যমে সত্যবাদিত্ব নষ্ট হয়ে যাবে। তো এই চারটি অধর্ম বা কর্ম করার ফলে জীবের কি গতি হয়? না নিম্ন গতি হয়, আর নানা রোগের দ্বারা আক্রান্ত হয়, নিম্ন কোলে জন্মায় এবং হতাশা উৎকণ্ঠা উদ্বেগে থাকে। হয়তো ধনী ঘরে জন্মিয়েছে পুণ্যের জন্য, কিন্তু নানা রোগ আছে পাপ কর্মের জন্য, একই সাথে এবং মূর্খ হয়, শিক্ষাগত যোগ্যতা থাকে না, দেখতে সুন্দর হয় না, নানা নিচু কোলে নানা রোগ থাকে। এগুলো হচ্ছে পাপ কর্মের ফল। মানুষ যদি উপলব্ধি করে যে কেন আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কেন আমি খেতে পারছি না, খাবার আজ খেতে পারছি না, এত পেটের রোগ, সেটা পাপ কর্মের ফল। টাকা পয়সা আছে পূর্ণ কর্মের ফল। যখন মানুষ বুঝবে যে আমার টাকা পয়সা আছে আমি খেতে পারছি না, একটা গরিব লোকের টাকা পয়সা নেই সে খেতে পারছে না, খেতে পারে কিন্তু তার কাছে চাল ডাল নেই, তাহলে সবাই বেকার। এগুলি পাপ এবং পুণ্য দুটি জিনিস আমাদের ভোগ করতে হবে, কিন্তু এই পাপ পুণ্যের ঊর্ধ্বে একটি কর্ম রয়েছে, তো সেটা হচ্ছে ভক্তি। তো সেই ভগবত ভক্তি এই গীতার মাধ্যমে সাধু সঙ্গে আমরা লাভ করতে পারি। তো ভগবত গীতা আমাদের সেই জ্ঞান দান করে। তো এখানে পাঁচটি বিষয় আলোচনা করা হচ্ছে। পাঁচটা বিষয় কি? না ভগবান সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, ভগবান কে, অনেক লোক ভগবান সম্বন্ধে অজ্ঞ আছে, মনে করে সমস্ত মানুষ ভগবান। কিন্তু যখন আমরা ভগবান শব্দটা মানে জানব, তখন বলব না সমস্ত মানুষ ভগবান। ভগবান, গড, আল্লাহ, এই তিনটা, সে আল্লাহ ভগবত্তা। এই মানে গড, জি মানে জেনারেটর যিনি সৃষ্টিকর্তা, ও মানে অপারেটর যিনি পালনকর্তা, ডি মানে ডিস্ট্রয়ার যিনি ধ্বংস, তাকে বলে গড। তো এটা মানুষ জানে না কেন খ্রিস্টানরা গড বল, তার মানে তারা বুঝতে পেরেছে যে গড যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। তো এখন জগতে মানুষ কোন মানুষ আছে সৃষ্টি করতে পারে যারা দাবি করে আমি ভগবান, বা অনেক মূর্খ বলে সব মানুষ ভগবান, তাহলে এখানে যদি বোঝা যায় তাহলে কোন মানুষ কি সৃষ্টি করতে পারে, কিছু দান করতে পারে, সে নিজে কিভাবে সৃষ্টি হয়েছে, কারোর দ্বারা সৃষ্টি হয়েছে, কারোর দ্বারা নামকরণ হয়েছে, কারো দ্বারা আশ্রয় পেয়েছে, কারো দ্বারা শিক্ষা পেয়েছে, তার নিজস্ব কিছু নেই। কিন্তু আমরা যদি দেখি যে ভগবান শব্দ, আল্লাহ শব্দ, গড শব্দ, তো সেখানে তার এই ভগবত্তাটা আসছে যে যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। মত করতর কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, ভগবান হচ্ছেন অসমর্থ তত্ত্ব। অসমর্থ তত্ত্ব মানে তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই। সেজন্য মত করতর কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ বস্তু এই জগতে কিছু নেই। এই জন্য ব্রহ্মা তিনি তার গোবিন্দ স্তুতে বর্ণনা করেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারতেন না, ভগবানকে পরীক্ষা করছেন। ভগবান দ্বাপর যুগে শেষে নন্দ যশোদা পুত্র রূপে অবতরণ করলেন, কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি যুগে যুগে অবতরণ করেন ভগবত ভক্তি দান করার জন্য এবং ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। আর অধর্মের প্রাদুর্ভাবকে যখন বাড়ে তখন তিনি নিজে স্বয়ং ধর্ম সংস্থাপন করতে আসেন। কি ধর্ম? সনাতন ধর্ম। সনাতন মানে যার আদ্যন্ত নেই, নিত্য ধর্ম, জীবের ধর্ম। সেজন্য ব্রহ্মা তিনি যখন দ্বাপর যুগে কৃষ্ণ বাল্যলীলা করছিলেন, তার গোপ বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে আর গোবৎসদের নিয়ে তিনি বনে যেতেন, গোচারণ করতেন, খেলাধুলা করতেন বনে গিয়ে। तो ब्रह्मा एक दिन ऐसे देखते हैं जे कृष्णा तर गोपबंधुदेर निये खेला करछे गोचारणे गोवत्सदेरके चराछे तखन ओनार मध्ये चिंता हलो जे जिनि भगवान सबकिछु सृष्टिकर्ता पालनकर्ता ध्वंसकर्ता परम ब्रह्म तिनि गोरु चराबेन गोरु चरार काज तो जारा मूर्ख जादेर किछु नेई जारा किछु काजे आसे ना तारा गोरु चराबे আর এই কৃষ্ণ স্বয়ং ভগবান যদি হন ইনি গরু চড়া শিখেছেন আমার মনে হয় কিছু একটা গলত আছে পরীক্ষা করো তো ব্রহ্মা এই জগতের শ্রেষ্ঠ জীব আদি জীব হচ্ছেন ব্রহ্মা যে ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম থেকে উৎপত্তি হয়েছে কুল কিনারা পাচ্ছিলেন না আর সেই ব্রহ্মা কিনা সে ভগবানের ভগবত্তা জেনেও তিনি বিমোহিত হয়ে গেছেন বুঝতে পারছেন তখন পরীক্ষা করছেন তিনি দেখছেন কি না কৃষ্ণ তার গোপবন্ধুদের নিয়ে মাঝখানে বসে আছেন চারিদিকে গোপ বালকরা বসে আছে এক একজন গোপ বালক তার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছে নিজে ওই পুকুরে থেকে বের করে একটা লাড্ডু খাচ্ছে কে বলছে কৃষ্ণ আমার মা এই লাড্ডুটা দিয়েছে নিজে খেলো খুব টেস্ট খুব স্বাদ এই খাও কৃষ্ণ মাঝখানে তাদের খাওয়াই দিচ্ছে আর কৃষ্ণ সেটা আনন্দে গ্রহণ করছে প্রত্যেকে এরকম এক একটি দ্রব্য খাদ্য সেই বন্ধুরা নিজেরা খাচ্ছে আর কৃষ্ণ বলছে কৃষ্ণ এটা খুব স্বাদ খাওয়া আর কৃষ্ণ সেটি খাচ্ছে তো ব্রহ্মা উপর থেকে দেখছে আরে ই এত খাচ্ছে কিরকম ভগবান তারপরে একটু পরে কৃষ্ণ তিনি অনুসন্ধান করলেন সেখানে মধুমঙ্গল নামক একটি সখা তার থাকে তাকে খুঁজে পাচ্ছেন সমস্ত সখারা খাই দিয়েছে কিন্তু মধুমঙ্গল নেই মধুমঙ্গল দেখছিল যে তার বন্ধুরা সব দামি দামি লাড্ডু পায়েস বা কিছু নিয়ে এসেছে কিন্তু মধুমঙ্গলের মা একটা মাঠা দিয়েছে ঘুর মাঠা মানে ঘুর যদি মন্থন করে মাখন মাখন তুলে নেওয়া হয়েছে ঘুল আছে পাতলা জিনিস তো মধুমঙ্গল চিন্তা করছে আমার বন্ধুদের মায়েরা কত দামি দামি জিনিস কৃষ্ণকে দিয়েছে আর আমি শুধু মাঠা নিয়েছি লজ্জা পাচ্ছি কৃষ্ণকে খাওয়াবো কি করে তাই সেখান থেকে সরে গিয়ে এটা গাছের আড়ালে লুকিয়ে রয়েছে তো কৃষ্ণ সুস্থে সুস্থে পিছন থেকে এসছে দেখছে ওখানে লুকিয়ে আছে যেমন সামনে থেকে এসছে তো যেই মধুমঙ্গল কৃষ্ণকে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে মাঠার যে ভাঁড়টা ছিল মুখে ঢুকিয়ে দিয়েছে তারপরে মুখে ঢুকিয়ে রয়েছে আর সেখানে এসে কৃষ্ণ তার দুহাত ধরেছে আর মুখটা ফুলে আছে তারপরে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করছেন না দুহাত দিয়ে এই যে মধুমঙ্গলের সখা মুখে মাঠা থেকে খেয়ে রেখেছে আর খেতে পারছে না এরকম করে রয়েছে তো কৃষ্ণ এসে সামনে দাঁড়ালো আর হাঁ করে মধুমঙ্গলের গালে দুই থাপড় মারলো এরকম সেগুলি সব বেরিয়ে গেছে ছিটকে তাহলে কৃষ্ণ মুখে জুহার চেপে চেপে খাচ্ছে তো ব্রহ্মা উপর থেকে দেখছে এই কি করে ভগবান তো তখন ব্রহ্মা ভাবলেন তাহলে সত্যিকারের ভগবান কি না আমি পরীক্ষা করি তখন সমস্ত গোপ বালকদেরকে নিয়ে আগে গোবৎসদেরকে চুরি করে নিয়ে একটা গুহায় রাখলেন যখন এই গোপসখারা গোবৎসদেরকে খুঁজতে গিয়ে তাদের চুরি করলেন তখন কৃষ্ণ একা হয়ে গেলেন তো সঙ্গে সঙ্গে চিন্তা করছে কৃষ্ণ যে সমস্ত গোপ বালকরা তাদের মায়েরা তো ক্রন্দন করবে তারা আমার সঙ্গে এসেছে যখন আমাকে একা দেখবে তো মায়েরা আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব আর এই গাভীর গণের যে বাচ্চাগুলি তাদের মায়েরাও তো শব্দ করবে চেঞ্চাতে কি হবে তখন স্বয়ং ভগবান কি করলেন নিজের শরীর থেকে যত গোপ বালক ছিল গোবৎস ছিল তিনি প্রকট করালেন এবং দৈনিক বাড়িতে যেতে লাগলেন আর বিচারণ আসতে লাগলেন এইরকম অর্থমণ্ডলে এক বৎস ওই দিনে বলরাম তিনি আসেননি বিচারণে প্রথম দিনে ব্রহ্মাজি দিন চুরি করেছেন তো বলরাম একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কানাই ভাই আমি এই ব্রজে একটা অলৌকিক জিনিস দেখছি কিছুদিন ধরে তো কৃষ্ণ জিজ্ঞাসা কি দাও কি দেখছ না আগে সবাই তোমাকে ভালোবাসত, তোমার খোঁজখবর নিত সমস্ত গোপীরা। হ্যাঁ, কিন্তু আর দেখছি তাদের ছেলেদেরকে ভালোবাসা দিচ্ছে, তোমাকে আর দেখছি কিছু করছে। আর এই গোপাসনারা আজকে দেখছি তার মায়েরা তুমি যখন তা তোমাকে চাটে, কিন্তু এখন দেখছি এই গোপাসনদেরকে বেশি ভালোবাসছে। কি ব্যাপার? তখন কৃষ্ণ বললেন, হ্যাঁ এই যে গোবৎস দেখছো, আমি নিজেকে গোবৎস রূপে এবং গোপ বালক রূপে নিজেকে প্রকট করেছি, ব্রহ্মা এসব চুরি করেছে বলে তাই আমি স্বয়ং ওখানে রয়েছি। এই জন্য সবাই আমার সেই স্নেহ মমত্ব আমার সাথে আদান প্রদান প্রীতিটা তারা ওই পেয়ে যাচ্ছে। আর ওই সময় আরেকটা সুন্দর ঘটনা হয়েছিল, যখন এই গোপ বালকগণ কৃষ্ণ নিজে হয়েছিলেন তখন পৌর্ণমাসী দেবী পৌঢ়া ব্রজে একজন পৌঢ়া ব্যক্তি আছেন, পৌর্ণমাসী দেবী নাম, তিনি ব্রজে সমস্ত কিছু উপদেশ দেন। তো সেদিন তিনি বললেন সমস্ত নন্দ মহারাজকে ডেকে, নন্দ মহারাজ যেহেতু গোপগণের রাজা, দেখো নন্দ মহারাজ এই ব্রজে যত সমস্ত 4 বছরের মেয়েরা আছে বা মানে মেয়েরা, তোমার কি করো এখন একটা শুভ লগ্ন চলছে, শুভ টাইম চলছে এই সময়, তো এই যে সমস্ত গোপ বালকগণ আছে প্রত্যেকের বাড়িতে, তো সেই সমস্ত ছেলেদের সাথে এই মেয়েগুলিকে বিয়ে দিল সবাইকে বল। তো এই সমস্ত পৌর্ণমাসী দেবীর আদেশে ব্রজে যত সমস্ত মেয়েরা ছিল এই গোপ বালকদের সাথে বিয়ে হয়ে গেল। তো প্রকাশের কাদের সাথে কার সাথে বিয়ে হলো? স্বয়ং কৃষ্ণের সাথে বিয়ে হয়ে গেছে। এভাবে সুন্দর অলৌকিক লীলা চলছে। আর এদিকে ব্রহ্মা তিনি এসেছেন, এসে দেখছেন কৃষ্ণ একদিকে অনুরূপ ভাবে এই গোপবালকদের সাথে খেলা করছেন, হেরে যাচ্ছেন, গোবসদের চড়াচ্ছেন। ব্রহ্মা আবার গিয়ে দেখছেন ওখানেও আছে এখানেও আছে। তখন ব্রহ্মা আশ্চর্য, আমি গুহায় লুকিয়ে রেখেছি ওখানেও আছে, একই জিনিস এখানেও আছে, তারা বুঝতে পারছে না। তখন তার মনে দ্বন্দ্ব হয়ে গেছে। তখন উনি দেখছেন হঠাৎ করে যে কৃষ্ণ যে সমস্ত গোপবালক রূপে গোবর্ষ রূপে ছিলেন, তখন ব্রহ্মাকে দেখালেন সব চতুর্ভুজ বিষ্ণুর রূপ দেখালেন। তখন ব্রহ্মা বুঝতে পারল যে আমার তো অপরাধ হয়ে গেছে। তো ব্রহ্মা স্তুতি করে, জ্ঞান প্রয়াসম ইদম পাশ নমন্ত এব জীবন্তি জ্ঞানী ভাবছিল। তো জ্ঞানের দ্বারা প্রভু তোমাকে বুঝা যাবে, আমি জল্পনা কল্পনা করছিলাম যে তুমি অমুক তমুক এরকম, কিন্তু জ্ঞান প্রয়াস ছিলাম উপাস, জ্ঞান প্রয়াসকে পরিত্যাগ করতে হবে। নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাম ভবতি বার্তা, তোমার শুদ্ধ ভক্ত থেকে যখন তোমার কথা শোনা যাবে তখন কেবল তোমাকে বোঝা যাবে। সেজন্য ভগবানের ভক্তরা আছে ভগবানের করুণা মুক্ত বিগ্রহ, তাই ভক্তদের কাছ থেকে শ্রবণের মাধ্যমে ভগবানকে ভগবানের স্বরূপকে উপলব্ধি করা যায়। ভগবান মহতময়ান অনুধনিয়ান, তিনি সব থেকে বড় থেকে বড় আর সব থেকে ছোট থেকে ছোট, তাই উনি এখন যেতে পারেন, এটাই তার মহিমা। ভগবানের ভক্ত এবং ভগবান এরকম সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আবার সব থেকে ছোট থেকে ছোট, অনুরণিয়া এত ছোট হয়ে গেল আমি কেউ বুঝতে পারি। সেজন্য মহাপ্রহিয়া বিশ্বরূপ দেখালেন অর্জুনকে, যশোদা মাতাকে তার মুখের মধ্যে বিশ্বরূপ দেখালেন, মানে সবচেয়ে বড় থেকে বড় আবার ছোট থেকে ছোট গিয়ে এঠো খাচ্ছে, খেলায় হেরে যাচ্ছে। কেন না? ভগবান তার ভক্তদের আনন্দ দান করে, নিজে হেরে গিয়ে নিজেকে ছোট করে আনন্দ দান করে, এতে বেশি আনন্দ ভগবান লাভ করে, ভক্তকে বড় করে তুলি। তো ব্রহ্মা এটা বুঝতে পেরে তাই স্তুতি করল যে আমরা জড়জগতের সময় জড়জাগতিক জ্ঞানের দ্বারা ও কৃষ্ণ ও কি করে ভগবান হবে, তো নন্দ মহারাজ বেটা ব্রহ্মা এরকম চিন্তা করছেন। আমরা স্কুল কলেজের জ্ঞানের দ্বারা বুঝি, স্কুল কলেজের জ্ঞানটা কি না অক্ষত জ্ঞান, অক্ষত জ্ঞান মানে কি? অ থেকে ক্ষ পর্যন্ত আমাদের জানা আছে, অ থেকে ক্ষ, এ থেকে জেড, জড় জগতে জিনিসটা আমরা জানি, অ থেকে ক্ষ আর এ থেকে জেড, তার উপরে কি জানে না, তার উপরে কিছু জানে না। এই জন্য আমাদের এই অক্ষত জ্ঞানে ভগবান হচ্ছেন অধ্যক্ষ, অধ্যক্ষ ব্যক্তিকে বোঝা যায় না। অধ্যক্ষ মানে কি না, এই সীমিত জ্ঞানের দ্বারা তাকে বোঝা যায় না। আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবান কারণ বিচার করে, এখানে লাইট অফ হয়ে গেলে সব অন্ধকার, কিছু দেখতে পাবেন, লাইট অফ হয়ে গেলে কেউ দেখতে পাবে না, কে কোথায় বসে আছে, পাশে কে বসে আছে বলতে পারবে। তাহলে আমাদের জ্ঞানটা হচ্ছে সীমিত, অক্ষর জ্ঞান, এমনকি আমরা নিজের মুখটাও দেখতে পাই না, কয়েকজন নিজের মুখ দেখতে পারে, এখানে কেউ দেখতে পারে না নিজের মুখটা, কিভাবে নিজের মুখ দেখা যায়, আয়না থাকে, তার মানে মাধ্যম লাগবে, তাহলে ভগবানকে দেখতে কি মাধ্যম লাগবে না, ভগবানকে দেখতেও মাধ্যম লাগবে। তো সেই ভগবান হচ্ছে এরকমই যে লাইট, তিনি প্রকাশিত হন, তখন ভক্তের কৃপাতে আমরা সেটা বুঝতে পারি, ভেদ করে ঢুকতে পারি। মানে যে লাইট গেলে আমি সব ভেদ করতে পারে না, মানে সব ব্রহ্ম সবচেয়ে জগৎ মিথ্যা বলে, মানে মায়াবাদীরা আছে ভগবান মানে একটা জ্যোতি, সে প্রকৃত ভাবে বুঝতে পারে ভগবান এই জ্যোতিটা কি জানে না। জ্যোতিটা হচ্ছে ভগবানের শরীর থেকে নির্গত হচ্ছে, যেমন রাত্রিবেলা যদি আপনার ট্রেন দেখতে যাবেন কোন স্টেশনে, ট্রেন স্টেশনের ট্রেন আসছে সামনে থেকে, আপনি অপোজিট সাইড থেকে যাচ্ছেন, প্রথমে কি দেখবেন, ট্রেন স্টেশনে আসছে, আপনারা ট্রেন দেখেননি, ট্রেন দেখতে যাচ্ছেন রাত্রিবেলা, তো ট্রেনটা সামনে থেকে আসছে স্টেশনে, আপনারা যাচ্ছেন সামনে থেকে, কি দেখবেন, লাইট দেখবেন। তখন কি এটা ট্রেন দেখা হলো, লাইট দেখা হলো, ট্রেন দেখা, কিন্তু ট্রেনটা এই লাইট দ্বারা আমরা ট্রেনটা পরিপূর্ণ শরীরটা কি বুঝতে পারবো, কিন্তু যদি আমরা মনে করি ট্রেন মানে লাইট, যে বাড়িতে এসে ঘোষণা করে ট্রেন দেখেছি কি দেখবে না, লাইট, তখন তার থেকে একটু জ্ঞানী ব্যক্তি আরো একটু বুদ্ধিমান, তারা বলে আমরাও ট্রেন দেখবো, তারা কি দেখলো, লাইট দেখলো, ওই লোকগুলো বলে শোনো ট্রেন মানে লাইট, তারা যেহেতু একটু উন্নত জ্ঞানী, তারা চিন্তা করছে লাইটটা কোথা থেকে আসছে, প্রশ্ন এসে সেজন্য এরকম এক প্রশ্ন করতে হবে, এই লাইটটা কোথা থেকে আসছে। সেজন্য মানুষ শ্রেষ্ঠ বলা এই কারণে যে প্রশ্ন করতে পারবে, পশু পাখিরা প্রশ্ন উত্তর করতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে, তো মানুষ প্রশ্ন করবে কেন এই গরিব, কেন এই ধনী, কেন স্ত্রী, কেন এ পুরুষ, কেন এ শিক্ষিত, কেন এ অশিক্ষিত, কেন এ নানা রোগ, এর রোগ নেই, এ কেন উচ্চ কুলে জন্মেছে, কোন নিম্ন কুলে জন্মেছে, এরকম প্রশ্ন করলে তাহলে সে উপলব্ধি করবে কি কারণ গুলি তখন বুঝবে। এভাবে তারা কি দেখল না, লাইট এবং স্টেশনে গিয়ে দেখছে লাইট আবার অনেক বগি রয়েছে ঘর, তো ওরা গ্রামে গিয়ে বলছে ট্রেন মানে লাইট আছে আর অনেক ঘর আছে, তো তৃতীয় লোক ভাবছে আমরাও দেখব, তারা লাইট দেখল, বগি দেখল, আর ওই ঘরের মধ্যে ঢুকে গেল, আমরা ঢুকে চেয়ারে বসল, ফ্যান খেলল, বাথরুম ব্যবহার করলো, লাইট জল এবং চলতে শুরু করলো, তাদের ট্রেন সঙ্গে পূর্ণ ধারণা হলো তৃতীয় পক্ষ। ঠিক তেমনি অনেক লোক বুঝতে পারে না ভগবানকে জ্যোতি লাইট বলে ভুল করে, সেটাও ভুল না লাইট, কিন্তু তাদের জ্ঞানটা সীমিত, কিন্তু লাইটটা কোথা থেকে আসছে সেটা জানা আমাদের প্রয়োজন, এবং তার সাথে আদান প্রদান করা, এটা ভক্তরা ভগবানের নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়, ভগবানের দিব্য মনোনীত শ্যামসুন্দর রূপ রয়েছে, তার অঙ্ক থেকে এমন জ্যোতি সৃষ্টি হয় বলছে কোটি সূর্য, কোটি কোটি সূর্য সমান এত জ্যোতি উজ্জ্বল হয়ে গেল, সেজন্য ভেদ করে যেতে পারে না, তার মানে তাদের জ্ঞানটা সীমিত, কিন্তু ভগবান হচ্ছেন অধ্যক্ষ। এই জন্য ব্রহ্মা বললেন যে জ্ঞান প্রয়াস সংস, এই জড় জ্ঞান জল্পনা কল্পনার কথা নিয়ে যায়, এটা হতে পারে এটা হতে পারে, কিন্তু ভগবত জ্ঞান অধ্যক্ষ, আমাদের ইন্দ্রিয় জ্ঞানের অর্ধে উর্ধে, তাই যেমন আমরা লাইট না থাকলে আয়না থাকলেও নিজের মুখ দেখতে পারবেন, দেখবেন আয়না আছে আপনি ভাবলেন মুখ দেখবো আয়না দিয়ে বলতেন সবাই, কিন্তু যদি লাইট না থাকে আয়না আছে আপনি মুখ দেখতে পাবেন, দেখতে পাবেন। তো সেজন্য ভগবানের চোখ হচ্ছে সূর্য, ভগবান বলছেন আমার চোখ হচ্ছে সূর্য, তাই এই সূর্যের মাধ্যমে আমরা সব দেখি, তার মানে ভগবানের দ্বারাই আমরা দেখি। তো আমরা এমনি দেখা আমরা ক্ষমতা নেই, তো মূর্খ মানুষ সেটা বুঝতে পারে, মনে করেন আমি সব দেখতে পারি, একটা পোকা পড়ে যাবে আপনার চোখে এসে ব্যাস শেষ, হসপিটালে গিয়ে অপারেশন করতে হচ্ছে। সেজন্য আমাদের চোখকে অপারেশন করতে হবে ভক্তের দ্বারা। এই জন্য ব্রহ্মা বলেন যে সম্মুখীতা আমি ভগবতীকে পাতাম, তোমার কথা যখন ভক্তের কাছ থেকে শোনার মাধ্যমে ভগবত তোমাকে উপলব্ধি করে, এই জন্য প্রার্থনা করছেন এটা কি করে সম্ভব, অথা
সে অহংকার করছিল যে আমি সবথেকে শক্তিশালী ভগবান ভগবান বলে লোকে আজ বলে সব শিশু সুলভ কথা, এটা পাগল ছাড়া আর কেউ ভগবান বলে। আরে আমি নিজে কর্ম করে নিজে শক্তিমান হয়েছি, এবার ভগবানের কি প্রয়োজন? মোহাম্মদ আলী এবং বলছেন পেপারে দিচ্ছি। তো সেই মোহাম্মদ আলী একদিন আবার পেপারে দিচ্ছে যে যদি সারা বিশ্বের সাথে কেউ গাধা মূর্খ থাকে সে হচ্ছে মোহাম্মদ আলী। কেন না একদিন আমি ভগবানকে মূর্খ উপদেশ গ্রহণ করে শিশুরা মনে করে ভগবান বলে কিছু আছে, এই অনেক আমি বলেছিলাম, কিন্তু না ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, যা থেকে আমি শক্তি পেয়েছিলাম তিনি আজকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। আমি আজ একটা চায়ের কাপ তুলতে পারছি না, মানে চায়ের কাপ তোলা মতো কষ্ট, তার পার্কিনসন স্লো হয়ে গেল সেখানে একটা চায়ের কাপ তুলতে পারছে না, পড়ে যাচ্ছে কাপ শেষ হয়েছে। পার্কিনসন রোগের লক্ষণ হচ্ছে হাত কাঁপবে, চায়ের কাপটা তুলতে পারছে না। ওই দিন উনি লিখছেন যে সমগ্র বিশ্বের যে কেউ গাধা মূর্খ থাকে মোহাম্মদ আলী ছাড়া আর কেউ নয়। কেন না যা থেকে আমি শক্তি পেয়ে শক্তিমান হয়েছিলাম তাকে স্বীকার করিনি, আজ আমি স্বীকার করছি যে না ভগবান আল্লাহ গড় তিনি হচ্ছেন সর্বশক্তিমান, যা থেকে আমি শক্তি পেয়েছিলাম আজ তিনি শক্তিটা নিয়ে নিয়েছেন। তাই আমরা যত অহংকার করি আমি ধন্যবান আমি রূপবান এগুলো আমরা বলতে পারি। কয়েকদিনের জন্য বিশ্ব সুন্দরী আমরা ঘোষণা করেছি, এক বছর পরে সে আর বিশ্ব সুন্দরী, আরেকজন বিশ্ব সুন্দরী আছে, কেউ ধনী হচ্ছে কেউ প্রধানমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে, কয়েকদিনের জন্য 5 বছর 10 বছর 20 বছর সে পদ চলে যাচ্ছে, আপনার বুদ্ধি জ্ঞান লোপ পেয়ে যাচ্ছে, নানা রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারেন না। আমরা নিজের রোগ একটু ঠান্ডা লেগে যাচ্ছে সেটা থেকে মুক্ত করতে পারেন না, তাহলে আমরা কি অন্যকে রক্ষা করবো? এটাই মানুষ বুঝতে পারে, কেন বুঝতে পারে না যেহেতু তারা ভক্ত সঙ্গ করে না, তারা যেহেতু গীতা ভাগবতের সাহিত্যে ভক্ত সঙ্গে শ্রবণ করে না, তাই গীতাকে তারা মনে করে একটা সাধারণ গ্রন্থ সাধারণ বই পুস্তক সাহিত্য মনে করে, কিন্তু গীতা ভাগবত হচ্ছে রিয়েল সায়েন্স যেখানে প্রত্যেকটা অক্ষরই বাস করে প্রত্যেকটা অক্ষর। সেজন্য ভগবদ গীতা কৃষ্ণ বলছেন যে অহম সর্বস্ব প্রভব, এখানে যদি আমরা দাবি করি কেউ বলতে পারে না যে সব আমার থেকে এসেছে, মাটিটা আমার থেকে আসেনি, ভগবানের জিনিস নিয়ে আমরা ঝগড়া করেছি। যেমন পশ্চিমবঙ্গে কত মাটি নিয়ে জায়গা নিয়ে ঝগড়া পার্টিগত ভাবে খুনাখুনি মারামারি, কত লোককে শেষ করে দেওয়া হয়েছে, কত লোককে মেরে ফেলা হয়েছে, নন্দীগ্রাম ইত্যাদি বহু জায়গায় আমরা শুনেছি ব্যাপারে দেখেছি। তো কেবল এই জমি আমার এই দল আমার, কিন্তু সে বুঝে না যারা মূর্খ এরকম ভাবে যে আপনি যখন এলেন কি করে আসে, কারো দ্বারা আপনার জন্ম হয়েছে, আর যখন জন্ম হয়েছে নেকেট হয় কোন পোশাকপত্র কিছু বাড়ি গাড়ি জমি জায়গা জল কোনো কিছু নিয়ে আসে নেকেট হয়ে এসেছে, আর আপনার কেউ নামকরণ করে দিল, স্কুলে গেলে কেউ শিক্ষা দিয়ে দিল, থাকার জন্য ঘর কেউ দিল, খাবার জন্য কেউ দিচ্ছে, তাহলে আপনার ডিউটি আছে? তাহলে যারা দাবি করছে একটু মিথ্যা দাবি করার ফলে আমরা যুদ্ধ করছি, যুদ্ধের কারণ কি মিথ্যা দাবি, এটা আমার। সেজন্য গীতাতে কৃষ্ণ বললেন আমি হচ্ছে ভোক্তা, কেন আমার থেকে সব এসেছে, তাই জীব হচ্ছে আমার অংশ, অংশের কর্তব্য এই সমস্ত উপকরণ আমার জিনিস আমার সেবায় লাগানো। যেমন চাকর মালিকের বাড়িতে থাকে মালিকের জিনিসটাই মালিক অর্পণ করে, চাকরের কিছু না, গঙ্গা জলে গঙ্গা পূজা করে তখন চাকর সুবিধা। ঠিক তেমনি ভগবান হচ্ছেন মালিক, কেন উনি বলছেন আমি হচ্ছি সবকিছুর ভোক্তা, সকলের নিয়ন্তা এবং সকলের সুবিধি হিতাকাঙ্ক্ষী বন্ধু। আমরা এই জগতে অনেকের বন্ধু বান্ধব হই স্বার্থ ভুলে গেলে, আমরা বন্ধু বান্ধব করি ট্রেনে বাসে যাই, ট্রেনে বাসে গেলে একটা সিগারেট ধরলাম, আর একটা সিগারেট ধরে আরেক করে দিলাম, তখন দুইজন বন্ধু হয়ে গেল। যে সিগারেট দিলাম নিজে গ্রহণ করলাম আর একজনকে দিয়ে বন্ধু হলাম, ওই বন্ধুটা কিরকম বন্ধু? না, সিগারেট স্মোকিং ইঞ্জিনিয়ার টু হেল্থ, স্বাস্থ্য পক্ষে ক্ষতিকারক বন্ধু। তা আমরা মূর্খ তাকে বন্ধু বলে গ্রহণ করি না। চায়ের নিকোটিন কফি না আছে, চা এক কাপ কিনে আমাকে দিয়ে দিল, বন্ধু হয়ে গেল। আর কত সময়ের জন্য? ওই বন্ধু স্বাস্থ্যকে ক্ষতিকারক বন্ধু, তাকে আমি বন্ধু বলছি অজ্ঞানতা। আর এই পাঁচ মাস নেমে গেলাম, সে বন্ধুত্ব সমাপ্ত হয়ে গেল। আর আমরা বিয়ে শাদী ইত্যাদি করে মনে করছে না আমার আত্মীয় হয়ে গেল। তো তাদের কতদিনের জন্য? হয়তো মেয়ে বাবা বলেছিল 1,00,000 টাকা দিবে, দিতে পারলো না। 50,000 টাকা দিবে বা কোনো যৌতুক দিবে, দিতে পারলো না। সমাজের কাটা সেই মেয়েকে ত্যাগ করেছে, বাড়ি চলে যাবে। আত্মীয়তা এভাবে বলেছে, স্বাস্থ্য পড়ে গেলে সবাই আমরা কেটে পড়েছি। তো এই ধরনের আত্মীয়তা বন্ধুতা আমাদের এই জগতে রয়েছে। আমরা একটা পার্টি রাজনীতি করে বিধান করেছি, সেখানে কিছু পুরনো না, সে বারবার পুরুষ চেঞ্জ করে। আজ একটা পুরুষ ভালো লাগে না, আর একটা পুরুষ ইন্দ্রিয় শুধু। তো এই জগতে আমরা বেশ্যাসিনী করছি, সবাই চেঞ্জ করছি। তো প্রকৃত বন্ধু হচ্ছেন ভগবান, যিনি সকলের হিতাকাঙ্ক্ষী। একটা পিপিলিকার একদানা চিনি লাগবে 500, একটা হাতির 100 কেজি খাবার লাগবে সে 500, জল লাগবে থাকার জন্য মাটি লাগবে, ঘর করতে গেলে জল মাটি আগুন বায়ু সব লাগবে, কে দিচ্ছে? কোন ব্যক্তি দিয়েছে? হ্যাঁ, তো এত সুন্দর একজন বন্ধু আমি তাকে ভজনা করি নাই করি, হাওয়া দরকার হাওয়া পাচ্ছি, বৃষ্টি দরকার বৃষ্টি পাচ্ছি। গীতাতে কৃষ্ণ বলছেন অন্যান্য ভগবন্তী ভূতানি পর্যনা দান সম্ভব। কত প্র্যাকটিক্যাল কথা, বিজ্ঞান বাস্তব কথা, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল বাস্তব। কৃষ্ণ নিজে বলছেন অন্না ভগবতী ভূতানি, জীব অন্ন খেয়ে জীবন ধারণ করে। এখানে আপনার সবাই বসেছেন, যে শাক সবজি খেয়ে আমরা জীবন ধারণ করি, হ্যাঁ কি না? কেউ একজন বলছে না না, একটা প্রচার আমাদের গিয়েছে একটা জায়গায়, যখন আপনি বলছি যে ভগবান বলছেন আমরা শাক সবজি খেয়ে জীবন ধারণ করি, বলছে ওটা মিথ্যা, আমি মাংস খেয়ে জীবন ধারণ করি। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি গরু খান মুসলিম হলে, আপনি ছাগল খান হিন্দু হলে, গরু ছাগল কি খায়? বলে শাকসবজি খায়। তাহলে পক্ষে আপনি শাকসবজি উপরে নির্ভরশীল? তখন মাথা ঢুকে গেল, হ্যাঁ পায় না। যে গীতা বাস্তব সব জিনিস, আপনার জ্ঞানটা অজ্ঞান, আপনি জানেন না। সেজন্য এই অন্না ভগবন্তি ভূতানি, অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে। এখন আমরা জানি না অন্ন শাকসবজি উৎপন্ন কি করে হবে, কি করে হবে? বৃষ্টি হলে, সেটা বলছেন পর্যন্ত পর্যন্ত মানে বৃষ্টি হলে এই শাকসবজি উৎপন্ন হবে। প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস, এটাই বিজ্ঞান। তো মানুষ জানে না, মনে করলে আমরা শাকসবজি উৎপন্ন করবো সেগুলো মেরে, এটা দিয়ে সরকার থেকে কত কিছু টাকা ইনকাম করছে, খরচ করছে। কিন্তু বাপু বৃষ্টি না হলে এই সরকারের কত সেগুলো পড়া মেদিনীপুরে কয়েকটা জায়গা আমরা গিয়েছিলাম, মানে 500 ফুট নিচে চলে গেছে, লক্ষ্য করে গেলে জল আসছে। যদি আকাশ থেকে বৃষ্টি না হবে তো কি করে জল পাবে? জল পাবে। তো সেজন্য এখানে বলছেন বৃষ্টি হলে শাকসবজি হবে। তো সে বৃষ্টি কি করে হবে? গীতায় কৃষ্ণ বলছেন যজ্ঞ আত্মা, যজ্ঞ মানে বিষ্ণু ভগবান। তো বিষ্ণুকে গ্রহণ করার মাধ্যমে বৃষ্টি হবে। তো এই কলিযুগে কি যজ্ঞ? গীতা কৃষ্ণ যজ্ঞ নাম জপযজ্ঞস্মি, জপযজ্ঞ। সেই জপযজ্ঞ কি? শাস্ত্র রয়েছে কলিযুগের জপযজ্ঞ কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদের বাস্তব জিনিস। তাই প্রভুপাদ তাৎপর্য বলছেন কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই যজ্ঞ সাধিত হবে আর বিষ্ণু হবে। তো আমার মনে পড়ে দক্ষিণ ভারতে হায়দ্রাবাদে একবার 1 বছর বৃষ্টি হয়নি। তো সেখানে জল হচ্ছে না বলে চাষবাস হচ্ছে না, খাবার কমে যাচ্ছে, জল পান করতে লোকেরা পাচ্ছে না। তখন ওখানে অনেক রাজনৈতিক লোকেরা ভোট দিয়েছিল, কেউ দিতে পারছে। তখন এই গীতা পড়ছে, কিছু ব্রাহ্মণ দক্ষিণ ভারতের ব্রাহ্মণ পড়ে এই শ্লোকটা দেখছে, ও বৃষ্টি হবে তখন এই শাক সবজি হবে, জল পাওয়া যাবে, যজ্ঞ করবে। তো সেক্ষেত্রে ব্রাহ্মণরা কি করেছে না, বলছে ঘি আনো কাঠ আনো, যজ্ঞ শুরু করে দিচ্ছে। কুইন্টাল কুইন্টাল ঘি কুড়াচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে, এক বিন্দু বৃষ্টি হয়নি, এক মাস ধরে যজ্ঞ করছে, সহা সহা করছে, বৃষ্টি হয়নি। তো ঈশ্বরের প্রতিষ্ঠাতা রূপা ওখানে গিয়েছিলেন তার শিষ্যবর্গ নিয়ে, সবজন গিয়েছিলেন। তখন সেখানকার বহু লোক প্রভুপাদের কাছে এসেছে, প্রভুপাদ আপনি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন, আপনি ভগবানকে মানেন, এই গীতা মানেন, আমরা গীতাকে মিথ্যা বলছি। কেন তোমরা গীতাকে মিথ্যা বলছ? না, গীতার কথা বাস্তব নয়। এখানে একটা শ্লোকে লেখা আছে, অনাথ ভগবন্তি ভূতানি অর্চনা অনসম্ভব, যজ্ঞ ভগবন্তি করার জন্য যজ্ঞ কর্ম সমস্ত, আমরা যজ্ঞ করলাম কিন্তু কোনো বৃষ্টি হয়নি। প্রভুপাদ বললেন যে আপনারা কোন যুগে বাস করেন? বলছে কলিযুগে। তাই শাস্ত্রে কি বলা হয়েছে, কলিযুগে যজ্ঞ কি? জপযজ্ঞ। সেই জপযজ্ঞটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ঘি পুরা কাঠ করার যজ্ঞ নয়। এটা ছিল ত্রেতা যুগে। এই কলিযুগে হরিনাম করার যজ্ঞ কেবল মুখে ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করলে বৃষ্টি হবে। গীতার কথা ঠিক আছে, বাস্তব, আপনাদের জ্ঞান অভাব আছে। কেন? এই সমস্ত কলিযুগে যেসব পাত্ররা তাদের মধ্যে ত্রুটি রয়েছে, যে বস্তু ঘি তার মধ্যে ত্রুটি রয়েছে, এবং এই কলিযুগ সময় এর মধ্যে ত্রুটি রয়েছে, দেশ কাল পাত্র বস্তু অড়ম শীঘ্র সব জায়গায় শীঘ্র আছে, কিন্তু সর্বং করতে নিশ্চিত, এই সবগুলিকে নিশ্চিত করে দেবে তব সংকীর্তনা। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা যখন ভক্ত সঙ্গে কেউ কীর্তন করবে তাহলে তার মধ্যে সমস্ত ছিদ্র চলে যাবে। তো সেখানে প্রভুপাদ বলেন, আজ আমার শিষ্যদের নিয়ে আমি এখানে সাথে আপনারাও আমাদের সঙ্গে যোগদান করুন। কলিযুগের যুগধর্মে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি বৈদিক পন্থা, জপযজ্ঞ, আমরা উদ্যোগ নৃত্য সংকীর্তন করব সাত দিন, আর সাত দিনের পরে আপনারা বৃষ্টি পেয়ে যাবে, এটা 100% গ্যারেন্টি প্রভুপাদকে বলে। তখন সাত দিন হরিনাম হল, রাজনৈতিক নেতা ধনী লোক সমাজে সবাই প্রভুপাদ এবং তার ভক্তদের সাথে সাত দিন পালি করে তুলসী সামনে বসে এবং উদ্যোগ নৃত্য করে কীর্তন করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। যে সাত দিন শেষ এমন বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি, আর সেখানে একজন সবচেয়ে ধনী লোক ছিলেন, তিনি সমস্ত রাজনৈতিক নেতা সমাজের লোকেদের সামনে প্রভুপাদের কাছে গেলেন, ঘোষণা করলেন এই আমার জমি দলি 1800 একর জমি, বাগান বাড়ি ফল বাগান চাষ হাত, এটা আমি আজ ঈশ্বরকে দান করলাম, আপনার হাতে সমর্পণ করলাম। দেখুন সেই জমি এখন হায়দ্রাবাদে আছে ঈশ্বরের, সেখানে ধনী লোক, এই বৃষ্টি হচ্ছিল না, প্রভুপাদ তিনি মহান সাধু সেনাপতি ভক্ত, তাই তিনি হরিনাম করিয়ে সবাইকে বৃষ্টি নামিয়ে দিলেন, তো সেজন্য সেখানে জমি সেই ধনী লোক দিয়েছে, বুঝতে পারছেন? সেজন্য গীতার সমস্ত কথা আছে বাস্তব, এই জন্য আপনি এই গীতা সংগ্রহ করুন, আপনার ছেলে মেয়েকে কি করে পরিচালনা করতে হবে আপনি নিজে আগে পরিচালিত হন, আপনি নিজে পরিচালিত না হয়ে ছেলে মেয়েকে কি করে পরিচালনা করবেন? আপনি ছেলে মেয়ের সামনে সিগারেট ফুঁকবেন, অশ্লীল ভাষায় গালি দিবেন, অশ্লীল টিভিতে কেবল লাইনে দেখবেন, আপনি নিজে তো বিকাশ করতে পারবেন না, আপনার ছেলে মেয়ের বিকাশ কি করে ঘটবে? তো সেদিন আগে নিজের বিকাশ ঘটান, এই আজেবাজে জিনিস স্মোকিং এই যে অধর্ম পাপ কর্ম থেকে মুক্ত হলেই বিকাশ হবে। শুধু মুক্ত হওয়া, সেখানে সঙ্গে সঙ্গে কিভাবে মুক্ত হবেন না, ভগবানের নাম সাধু সঙ্গে করতে হবে, আর ভগবত প্রসাদ শাক সবজি ভগবানের নিবেদিত করে সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে শাক সবজি, তাহলে আপনার হৃদয়ের পরিবর্তন হবে, তাহলে আপনি অটোমেটিকলি এই নেশা থেকে মুক্ত হবেন, অটোমেটিকলি অবৈধ ক্রিয়া থেকে স্বাভাবিকভাবে আপনি সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যাবেন। যখন সাধু সঙ্গে ভগবত শ্রীমদ ভাগবত কথা আছে যে শ্রীমন্তা সর্বদা কৃষ্ণ পুণ্য স্বর্ণ কীর্তন হৃদয়ঙ্গস্থ হি অভদ্রাণী বিধুনদী শিবরে সদান, অভদ্র মানে যে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই যে সমস্ত খারাপ জিনিসে আমরা পাপকর্মে নিযুক্ত হই, তো সেগুলি থেকে আপনি মুক্ত হবেন কখন? শ্রীমন্তা সর্বদা কৃষ্ণ পুণ্য স্বর্ণ কীর্তন, এই ভগবানের কথা নাম কীর্তন গীতা ভাগবতের কথা তুলসীর সামনে ভক্ত সঙ্গে যখন শুনবেন ওইটা হচ্ছে পুণ্য স্বর্ণ কীর্তন, এই পুণ্য আমাদের চেতনাকে মুক্ত করবে। কি সেই চেতনা? না আমাদের আধ্যাত্মিক ভগবত চেতনা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, গীতায় কৃষ্ণ বলেন মনে পারস জীব লোকে জীবভূত সনাত, জীব যে আমার নিত্য অংশ এই চেতনায় বাধ্যত হবেন, যখন আপনি অংশ তার সেবা করা পরম কর্তব্য, কি না সর্বধর্মান পরিত্যাজ্য মান এবং স্মরণ করবে, তার চরণে আত্মসমর্পণ করবেন, যত করুষি যত জোসি যদাসি তত পুরুষ সমাদর করবেন। এই গীতায় ভগবানের উপদেশ, যখন আপনি প্রত্যেকটা অক্ষর অক্ষর পালন করবেন, ও সর্বকর্মাণি অপি সদা আদুর্বান মত ব্যাপাসে, ভগবান বলছে সমস্ত কর্ম আমার উদ্দেশ্যে কর, যখন আপনি সেই কর্ম যজ্ঞ বিষ্ণু উদ্দেশ্যে করবেন, চাষবাস রান্না খাওয়া পুত্র উৎপন্ন করা এগুলি কর্ম, স্কুলে যাওয়া ব্যবসা করা গাড়ি চালানো ঘুম থেকে জাগানো কিছু কথা বলা পায়ে ডাকা এই সমস্ত কর্ম গীতায় কৃষ্ণ বলেন সর্বকর্মাণি অপি সদা চব্বিশ ঘন্টা কর্ম করে, কেউ বলবে চব্বিশ ঘন্টা কেউ কর্ম করে না কি অনেকে বললেন, কিন্তু গীতায় কৃষ্ণ বললেন যে জীব চব্বিশ ঘন্টা কর্ম করে, তিনি এটা মিথ্যা কথা বলছেন, আমরা আমাদের শরীর দিয়ে যা কিছু করি ইন্দ্রিয় দিয়ে সেটাই কর্ম, যেমন আমরা দেখি এটা কর্ম, কথা বলি এটা কর্ম, খাই এটা কর্ম, ঘুমাই এটা কর্ম, শ্রবণ করি এটা কর্ম, কিন্তু কৃষকের রুটিন আছে, আপনি নিশ্চয় চব্বিশ ঘন্টা খান না, চব্বিশ ঘন্টা অফিসে বসে থাকেন না, চব্বিশ ঘন্টা হাল পাবেন না, চব্বিশ ঘন্টা স্কুলে বসে থাকেন না, চব্বিশ ঘন্টা ফ্যাক্টরিতে থাকেন না, আপনাকে খেতে হয় এটা কর্ম, এই জন্য আমাদের ঘুম থেকে জাগানো একটা কর্ম, আমাদের জাগতে হয়, কিন্তু ভগবান বলছেন রুটিন করতে হবে কর্মে, যেমন আমাদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে উঠা, সূর্যোদয়ের আগে উঠা, শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি হবে, রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়বে, এবং সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক মানসিকতা দিকে আগিয়ে যাবে, মনটা সরল হবে, কেন না ভোরে সূর্যোদয়ের আগে উঠে যদি স্নান করে কেউ এবং পরিষ্কার বস্ত্র করে তাহলে তার দ্বিতীয় গুণ তার মধ্যে আসে, সারা মনোভাব মুক্ত হবে, এই সমস্ত সারা বিশ্বের লোক আজকে উপলব্ধি করছেন এই গীতা ভাগবতের কথা, শিল প্রভুপাদের সম্মত প্রভুপাদের ভাষ্য, তিনি ভগবানের কথাকে পুনরাবৃত্তিকরণ করেছেন, দিয়েছেন, তাই জন্য গীতা হচ্ছে যথাযথ, সেজন্য আজ সারা বিশ্বে যদি গীতা পড়ে খ্রিস্টানরা মুসলিমরা হিন্দুরা আফ্রিকার লোকেরা গো রক্ষিত গো মানুষ তারা গীতা পড়ে তারা এগুলি থেকে মুক্ত হয়েছে, ভক্ত সঙ্গে হরিনামের প্রসাদ কে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছে, তখন বলে না আমি কালো আমি মোটা আমি সাদা আমি মহিলা আমি পুরুষ, আমরা আসলে যদি কক্ষান্তর দেখি আমি কালো সাদা মোটা পাতলা লম্বা খাটো বেট ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত রোগী মূর্খ বা হিন্দু মুসলিম খ্রিস্টান বা সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেসি বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নয়, ঘুমিয়ে স্বপ্ন দেখা হয়, আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে ঘুম যা দিয়ে দেবেন, যেমন রাত্রিবেলা আপনি ঘুমিয়ে আছেন কেউ ধারা বস্ত্র নিয়ে এসেছে আপনার গলার কেটে দিচ্ছে, তখন আপনি চেঁচাচ্ছেন বাঁচাও বাঁচাও, পাশে কেউ ঘুমিয়েছিল তখন আপনার থাপড় আছে জেগে গেছে, তখন দেখছেন আমার গলা আছে, তখন আপনি ও এটা ভুল দেখছেন, আসলে আমরা কেউ ধনী নয়, কেউ গরিব নয়, কেউ শিক্ষিত নয়, কেউ অশিক্ষিত নয়, এই দেহটা আমরা পরিচয় দিচ্ছি কেবল আমি ধনী। দেহের মূল্য নেই। আমি প্রায় বলে থাকি একটা কথা, প্রভুপালের সুন্দর কথা, যে কিভাবে দেহের মূল্য নেই, ধনী গরিবের মূল্য নেই, কোন প্রধানমন্ত্রীর আশ্রয়ের মূল্য নেই, হিন্দু মুসলিম খ্রিস্টানের পরিচয়ের কোন মূল্য নেই। কখন মূল্য আছে, কার জন্য এই শরীরের মূল্য হয়? একবার একজন দেশের রাষ্ট্রপতি তিনি তার গাড়ি নিয়ে তার মন্ত্রী, তার একজন সেক্রেটারি আর তার চাকর কে নিয়ে যাচ্ছে, যেতে যে রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট, তারপর রাষ্ট্রপতি স্পট ডেড, চাকর আর সেক্রেটারি ছটফট করছে, আপনার বলুন কাকে হসপিটাল নিয়ে যাবে, কাকে হসপিটাল নিয়ে যাবে? আপনাদের শুনতে চাইছে যারা ছটফট করছে, তাহলে রাষ্ট্রপতির কোনো মূল্য নেই? এখানে কোটি টাকা খরচ হলো হসপিটাল, আপনারা দৌড়ে আছেন চাকর সেক্রেটারি কে নিয়ে, রাষ্ট্রপতির কোনো মূল্য নেই। কিসের জন্য মূল্য ছিল? তার মধ্যে একটা জিনিস ছিল, ভগবান বলছেন আমার প্রকৃতি, আমরা প্রকৃতি মানি কিন্তু এটা উপলব্ধি নেই। দুই প্রকার প্রকৃতি ভগবান গীতায় বলেছেন, যেন গীতাকে যা করবেন না। সেই দুই প্রকার প্রকৃতি একটি আমরা শুনলাম নির্দিষ্ট প্রকৃতির কথা, যা দ্বারা এই শরীর তৈরি হয়েছে, এই মোবাইল তৈরি হয়েছে, এই গাড়ি তৈরি হয়েছে, মাটি জল আকাশ আগুন বায়ু, এই পঞ্চভৌতিক শরীর। ভগবান নিজে বলছেন আমার ভিন্ন প্রকৃতি, নিকৃষ্ট শক্তি, আর একটা উৎকৃষ্ট শক্তি আছে, এই ভিন্ন শক্তি থেকে একটা উৎকৃষ্ট শক্তি আছে, জীব ভূতা মহাবাহু জয়দম ধার্যতে জগৎ, এই জগৎকে ধারণ করে রেখেছে, এই শরীরটাকে ধারণ করে রেখেছে। জগতের কিছু সজীব বস্তু আমরা দেখছি, চেতনময় বস্তু, চেতন চেতনা নাম, সেই পরম চেতনময় পুরুষ ভগবান, তার অংশ আত্মা, সে চেতনময় পুরুষ এই দেহে ঢুকেছে বলে এই দেহের মূল্য আছে। আত্মাটা চলে গেলে এই শরীরকে মৃত বলা হয়, তাই রাষ্ট্রপতি বলে তাকে আর শ্মশান দেওয়া হচ্ছে না, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে না। চাকর আর সেক্রেটারি শ্মশান দিয়ে গাড়ি তৈরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে, কোটি টাকা খরচ হচ্ছে, মূল্যটা আত্মার জন্য, এই দেহের জন্য নয়, চাকর সেক্রেটারির জন্য মূল্য নয়, আত্মার জন্য। যদি শরীরের জন্য মূল্য হতো, পদবীর জন্য মূল্য হতো, রাষ্ট্রপতিকে কেন নিল না? এটিকে ঘিরু রাখা দরকার, গীতাকে পড়লে ঘিরু বাড়বে, ভক্ত সঙ্গে পড়বে। এই জন্য প্রভুপাদ তুলসীর সাথে গীতা ভাগবত ছেলেমেয়েকে নিয়ে অধ্যয়ন করতে বলেছেন। এখানে গীতা আছে, এই মাসে ভগবান দিয়েছিলেন জ্ঞান, তার আমি অনুরোধ করব যে গীতার প্রত্যেকটা অক্ষর আমাদের প্রত্যেকের জীবনকে রক্ষা প্রদান করে। সেজন্য সুদীর্ঘ চেষ্টা করুন যে গীতা এবং হরিনাম সংগ্রহ করতে। গীতা থেকে কি পাবেন? কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণম গুরুতে, কোনটা অকরণীয় কোনটা করণীয় বুঝতে পারবেন, ভক্ত সঙ্গে যখন সহকীর্তন হবে। তাই ছেলেমেয়েদেরকেও আপনার কর্তব্য রয়েছে, পিতা হিসাবে তাদের এইসব শিক্ষা দেওয়া ছোট থেকে। তো সেজন্য প্রতিদিন ছেলেমেয়েদের নিয়ে গীতা ভাগবত থেকে অভিভাবক হিসাবে, প্রকৃত পিতা হিসাবে, মাতা হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, জ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে আপনার কনিষ্ঠ ব্যক্তিদের উপকার করুন নিজের মঙ্গলের সাথে, তাহলে আপনার প্রকৃত অভিভাবক। ঋষভদেব তিনি ঘোষণা করলেন পঞ্চম স্কন্দ ভাগবতে পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে বলেন, যে পিতা ন সস্যা, মাতা ন সস্যা, স্বজন ন সস্যা, পতি ন সস্যা, দৈবম ন সস্যা, য ন মুচয়ে সমুপেত মৃত্যু। এই বারংবার জন্ম মৃত্যু চক্র থেকে যিনি মুক্ত করাতে পারেন না, তো মুক্ত হওয়ার উপায় কি? ভক্তি। তাই কৃষ্ণ ভক্তি স্বজনের মাধ্যমে শুরু হয়, এই কৃষ্ণ ভক্তি হরিনাম জপ করার মাধ্যমে শুরু হয়, এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রসাদ করার মাধ্যমে শুরু হয়। নবদা ভক্তি আছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাপ সেবনম দাস্যম সখ্যম আত্মনিবেদন। তো নটা ভক্তির মধ্যে পাঁচটা শ্রেষ্ঠ আছে, সেই পাঁচটার মধ্যে সর্বোত্তম ভক্তি হচ্ছে ভগবানের নাম শুরু করা। যমরাজ তিনি বলছেন ভক্তির সূচনা, ধর্মের সূচনা ভগবানের নামের মধ্যে হবে। সেজন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই ধর্মের সূচনা ভক্তির সূচনা আমাদের করা উচিত। অনেকগুলো করে আমি ধর্ম করি কিন্তু ভগবানকে বাদ দিই। যমরাজ নিজে বলছেন ধর্ম মানে কি না, ধর্ম মূলই ভগবান, ধর্মের মূল বিষয় আছে আপনি ভগবান তো মানেন, যত সেটা ধর্ম নয়। যমরাজ যদি ধর্মরাজ মহাজন তিনি শিখাচ্ছেন ধর্ম তোমারই ভগবান, আর আমরা বলছিলাম তুমি যে পথে যাও যে পথে যাও সেটাই ধর্ম, এটা আমরা প্রতারণা করছি। সমাজে গীতা ভাগবতের কথাকে নিজের মনোবলভূত করে বাহবা প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমরা চলছি না। প্রকৃত সাধু মহাজন তারা ব্রহ্মা শিব নারদ চতুর্কুমার কপিল দেব ভীষ্মদেব যমরাজ এইসব মহাজনেরা কি বলেছেন, শিবজি কি বলেছেন, ধর্ম মূলই ভগবান। তাই সেইসব মহাজনেরা নিজেরা ভগবানের নাম জপ করেন, পার্বতী দুর্গা মাতা নিজে জপ করেন, স্কন্দ পুরাণে তিনি বলছেন আমি আমার স্বামী শিব আমার পুত্র কার্তিক গণেশকে নিয়ে আমি একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম মহাজনেরাও পালন করেন। সেজন্য এই কলিযুগে অত্যন্ত সহজ উপায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আমরা সূচনা করব ধর্ম। হরিনাম হচ্ছে ভগবান থেকে অভিন্ন, কোন পার্থক্য নেই, কৃষ্ণ নাম দ্বারা কৃষ্ণকে গ্রহণ করা সমান। সেজন্য আমাদের চেষ্টা করা উচিত এই জীবনে এই মানুষের জীবনকে সার্থক করতে, যে ভাবনা নিয়ে আপনি দেহত্যাগ করবেন পরবর্তী দেহ সিদ্ধ হবে। গীতা কৃষ্ণ বলছেন বাস্তব জিনিস কৃষ্ণ জঙ্গল পাপি স্মরণ ভাব তজন্তে পরিবরণ, যে যেমন ভাবনা নিয়ে দেহত্যাগ করবে তার পরবর্তী দেহটা শেষ। এখানে আমাদের দেহগুলি কারো মহিলা কারো পুরুষ, ভাগবত যখন পড়বেন লেখা আছে এখানে ভগবান নিজে বলছেন যে পুরুষ লোক সে যদি কোনো মহিলার প্রতি আসক্ত হয় বারবার তার সংসর্গে আসক্তি হয় কামনা করে তাকে দেখতে চায় তাকে মিশতে চায় তার সাথে সর্বদা আলোচনা করতে চায় দেখতে চায়, তো সেই ব্যক্তি মহিলার চিন্তা করতে করতে মৃত্যুবরণ হয়। তখন পরবর্তীকালে এই মনুষ্য জীবনে ইন্দ্রিয় সুখ এইভাবে নয়, কেবল পুত্রার্থে প্রিয়তে ভাজা এই জন্য বিবাহ, পুত্রার্থে ইন্দ্রিয় সুখের জন্য নয়, স্ত্রীর চিন্তা করার জন্য নয়, সে যদি চিন্তা করবে তাকে মনুষ্য দেহ থেকে পাইলি হয়ে জন্মাতে হবে কর্ম ইরোগ। সেখানে মহিলা চিন্তা করছো পাইলি হয়ে জন্মাবে তাহলে ঘন্টায় তিনবার তুমি স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ করতে পারো মিশতে পারো, যা প্রতিদিন এই মনুষ্য দেহটা এটা নয়, এটা পাপ অধর্ম, তোমাকে নিচ করে দিতে হবে। আমরা এটা জানি সেজন্য গীতা ভাগবত বিজ্ঞান, এখানে আমি গরিব ঘরে মহিলা সুন্দরী রূপে অসুন্দরী রূপে নানা রূপ রূপে বা পুরুষ রূপে ব্রাহ্মণ রূপে তার জন্মের কারণ আমাদের ভাবনা আমাদের কর্ম। যেমন কে ছিল মুখ্যমন্ত্রী পূর্বে পশ্চিমবঙ্গের বুধদেব ভট্টাচার্য, তাহলে কর্ম কিভাবে ডিমোশন করে দেয় কর্ম কিভাবে প্রমোশন করে। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, তার কর্ম তাকে ডিমোশন করে দেবে, তাই ঠিক প্রমোশন ডিমোশন আমাদের কর্ম। তা আপনি একজন আইএস অফিসার, আপনার বাংলো আছে, এসি রুম আছে, এসি গাড়ি আছে, সরকারের খুব আইন পালন করছেন, যেই আপনি একটা আইন উল্লঙ্ঘন করলেন আপনার বাংলো চলে যাবে, এসি গাড়ি চলে যাবে, সবকিছুর মালিক তার থেকে সবকিছু এসেছে। আর জীব সম্বন্ধে বলা হয়েছে জীব হচ্ছে ভগবানের অংশ, এই দেহ হচ্ছে অনিত্য, জীব হচ্ছে নিত্য আত্মা, দেহান্তর হচ্ছে কৌমার যৌবন জরা, আমরা শিশু দেহ তারপরে তার শরীরে। তো বারবার আমরা চেঞ্জ করছি, পোশাক পরিবর্তনের মতো আত্মা আচ্ছা কথা এই দেহ পরিবর্তন হচ্ছে। আপনার ছেলে জন্মানো মিষ্টি খাওয়ালেন, আনন্দ করলেন, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল ছেলে, ডাক্তারের রোগে মৃত। তাহলে আপনি ছেলে জন্মিয়েছেন, ছেলেকে রেখে দিন, ডাক্তার ঘোষণা করেন মৃত, আপনাকে নিয়ে ফিরে দিচ্ছেন সে, কেন আত্মা চলে গেছে। ওই সময় আমাদের জ্ঞান হয়, বাড়িতে আমাদের জ্ঞান উন্নীন হয়, যেদিন কেউ বাড়ি থেকে মারা যায়, বাবা মারা গেছে, কান্না করছেন বাবা চলে গেলেন, আপনার ছেলে ছোট, যদি আপনাকে প্রশ্ন করে বাবা দাদু তো শুয়ে আছে, তুমি কান্না করে বলছো বাবা চলে গেলেন, কয় দাদু তো শুয়ে আছে, মিথ্যা কথা বলছো কেন, আপনার ছেলে প্রশ্নের উত্তর কি দিলেন, দিতে পারবে, দিতে পারবে। তো সেজন্য আত্মতত্ত্ব জ্ঞানের জন্য হরিনাম, ধর্মের সূচনা, ভক্তির সূচনা আর প্রসাদ, ভগবানের নিবেদিত শাক সবজি পত্র পুষ্প ফল মূল আপনার সামর্থ্য অনুসারে করুন, তাহলে চেতনার উন্মেষ ঘটবে, হৃদয় মার্জিত হবে। তো সেজন্য দেখতে পাবেন আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ভারতীয় আমেরিকার পাকিস্তানি ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক স্ত্রী পুরুষ কিছু না। তো সেটি যখন জানবেন কর্তব্য কি, ভগবানের সেবা। তো সেজন্য তাই আমরা বাকি চাষ ব্যবসা চাকরি কোনো কিছু ত্যাগ করতে হবে না। যদি কৃষ্ণ বললেন সমস্ত কর্ম আমাকে আশ্রয় করে করো, এই কলিযুগে ভক্তিগুরু ঠাকুর মহাগুরু কথা বলছে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নামকে আশ্রয় করো, নাম তুমি ভগবান এই জগতে এসেছেন তাই তাকে আশ্রয় করে সমস্ত কর্ম সম্পাদন। তাই এখানে আমাদের তুলসা অন্যান্য জায়গা থেকে ভক্তরা এসছে, তারা চেষ্টা করছে অভ্যাস, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ লেবারি করে, কেউ রিক্সা টানে, সব ইস্কনে এরকম সবাই আছে, সব থেকে বিশ্বের মধ্যে ধনী লোক আছে, বড় বড় বৈজ্ঞানিক আছে, ডক্টর ইঞ্জিনিয়ার আছে, কেন ভক্তি জীবনের জন্য ধনী না গরিব ইচ্ছা আছে। সেজন্য ভগবানের আরাধনা করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহত্ব। কিন্তু আপনি বড় ব্রাহ্মণ ভগবানের নাম করেন না, কিন্তু উনি মুসলিম ভগবানের নাম করেন, খুব গরিব খেতে পারে না রিক্সা পায় না ভগবানের নাম করে, আপনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার কোন মূল্য নেই, কিন্তু ইনি বেশি মূল্য। অহমত সপযন্ত গরিয়াম এটা চান্ডাল করে জন্ম ব্যক্তি, সেও মুখ্য শ্রেষ্ঠ গরিয়াম শ্রেষ্ঠ যজ্ঞ হাতে বর্তমানে নাম উদ্যম ভগবানের নাম তার জন্য হবে। তাই সুবিধিত যে চেষ্টা করুন কলিযুগের যুগ ধর্ম হয় না গ্রহণ করতে। আপনার মনে রাখবেন একবার একটা বিদেশে এই হরিনাম প্রচার হচ্ছে সারা বিশ্বের ঈশ্বরের প্রচারের মাধ্যমে, নগর সংকীর্তন এখানে হচ্ছিল, বিদেশে প্রত্যেকটা জায়গায় নগর সংকীর্তন হয়, ঈশ্বরের অনেক গৃহস্থ ভক্ত আছে, কেউ বৈজ্ঞানিক আছে, কেউ ডক্টর আছে, বড় ধনী লোক আছে, ফোর্ড কোম্পানিতে গাড়ি রয়েছে, তার মালিক ঈশ্বরের ভক্ত আলফা ফোর্ড, বিশ্বের দশ ধনীর মধ্যে অন্যতম, তারাও হরিনাম করে। তিনি খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছেন, কিন্তু তার পত্নী স্ত্রী কালকাটার নৈহাটির লোক, নৈহাটির মেয়ে, ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, শর্মিলা ভট্টাচার্য। তিনি যখন অস্ট্রেলিয়া থাকতেন সেখানে পিএইচডি করতে গিয়েছেন, পরবর্তীকালে ইস্কন প্রভুপাল ভারতবর্ষ থেকে গিয়েছিলেন প্রচারে। তো এই ভক্ত সঙ্গে ঈশ্বরের প্রচার হয়েছে, হরিনাম হয়েছে, তখন ওই মেয়েটি ভক্ত হয়ে গেছে। আর তখন এই আলফার্ড ফুড তিনিও প্রভুপালের কাছে দীক্ষা নিয়েছেন, অম্বরীশ দাস। তো সেখানে এই অম্বরীশ দাসকে ওই শর্মিলা ভট্টাচার্য বিবাহ করেছেন, তার দীক্ষা নাম হচ্ছে সোহা দেবী দাস। বড় ধনী দশ ধনীর মধ্যে পৃথিবীর মধ্যে অন্যতম ঈশ্বরের ভক্ত আছে, বড় বড় বৈজ্ঞানিকরা রয়েছে ঈশ্বরের, আবার রিক্সা টানে তারা রয়েছে। সেজন্য বিদেশে হরিনাম প্রচারের ফলে এটা সংগঠিত হচ্ছে, চেতনা মার্জিত হচ্ছে। তো এক সময় হরিনাম একটা লোক সে কি করছে না, মাইকে শুনছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ শুনছে, তার খুব ভালো লাগছে কি বলছে। তো এটাকে মুখস্থ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন ওকে এত আনন্দ লাগছে। তো ও কুকুর পুষে, সাধারণত বিদেশে কুকুর পুষে, তখন ও কি করেছে না, এই হরি নাম এই হরে কৃষ্ণ নাম আমার ভালো লেগেছে বলে ওর কুকুর নাম রেখে দিয়েছে হরে কৃষ্ণ। কেন না এটাকে ডাক দেখি তাকে ডাকবে ভালো, হরে কৃষ্ণ সাংঘা হরে কৃষ্ণ ট্যাঙ্গি এটা ভালো লেগে গেছে বলে কুকুরের নাম রেখে দিয়েছে হরে কৃষ্ণ। তো প্রতিদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, কুকুরটাকে দেখে ডেকে তার পাশে ডাকছে, নিয়ে যাচ্ছে গাড়ি করে খেতে দিচ্ছে, স্নান করাচ্ছে হরে কৃষ্ণ। তো একদিন এই কুকুরটা কিভাবে বাড়ি থেকে চলে গেছে, তো এই লোকটা পাগল হয়ে গেছে, তার কুকুর চলে গেছে বিদেশে রাজা কুকুরের ভক্ত করেছে। তখন সে রাস্তায় বেরিয়ে গেছে পাগলের মতো, আমার হরে কৃষ্ণ দেখেছ, বাইরে রাস্তার লোককে জিজ্ঞাসা করছে আমার হরে কৃষ্ণ দেখেছ, দোকানদারের পাশে জিজ্ঞাসা করছে আমার হরে কৃষ্ণ দেখে দেখেছ, বাইরে কিছু বুঝতে পারছো না এই হরে কৃষ্ণ কাকে বলছে, কিছু বুঝে না, ও এত অভ্যস্ত হয়ে গেছে হরে কৃষ্ণ নামে, তাহলে জিজ্ঞাসা করছে আমার হরে কৃষ্ণ দেখেছ, দৌড়াচ্ছে। হঠাৎ করে মাইকে আওয়াজ আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, চলুন কৃষ্ণ আর কর্ম করে কৃষ্ণ চলে গেছে, আর অতদিন সাংকেতিক ভাবে কৃষ্ণ নাম করার ফলে তার ভক্ত সংগ্রহ করার সুযোগ ভগবান করে দিলেন। দেখুন আমরা যদি জ্ঞাতে অজ্ঞাতে আমাদের ছেলেমেয়ের নাম রাম গোবিন্দ কৃষ্ণ গৌরাঙ্গ জনার্দন বাসুদেব যদি বারবার ডাকি ছেলে মেয়েকে ভালোবাসি, এই নামাবাস হয়ে যাবে, একদিন ভক্ত সংগ্রহ পেয়ে যাবে। আর যে ভক্ত সংগ্রহ হয় না আমাদের তখন শুদ্ধ হবে, তখন পবিত্র হবে, তখন ভগবত ধর্মে ফিরে যাওয়ার সুযোগ হয়ে যাবে। হৃদয়
কিছুদিন পরে ওরা একটা অ্যাক্সিডেন্ট হলো, তো হসপিটালে নিয়ে গেছে।
ঘোষণা করছে ডাক্তারকে কয়েকদিন থাকার পরে বলছে তো মৃত, কিন্তু হঠাৎ করে আবার জেগে উঠেছে। ডাক্তার দেখছে কিছু সময় কয়েকদিন পরে মৃত ঘোষণা করেছে, তখন তবু ডাক্তার দেখছে, কেউ দেখছে আবার জেগে উঠছে, সব সারা দিচ্ছে, তোমার মারা যায়নি তাহলে জেগে উঠছে। সঙ্গে সঙ্গে জেগেই দেখছে অনেক ডাক্তার ফাক্তার হসপিটাল কিছু বুঝতে পারছে না, তখন বলছে ওই লোকগুলা কোথায় গেল, তখন জিজ্ঞাস করছে ওই লোকগুলা মানে কি বলছো তুমি, বলছে না আমাকে কয়েকজন এসে বেঁধে নিয়ে গেল, দুর্বৃত্ত, বড় বড় দাঁত, বড় বড় নখ, লাল লাল চুল, চোখগুলি লাইট জ্বলছে, আর আমাকে পিটাতে পিটাতে ছাপুকের প্রহার করতে করতে টানতে টানতে এক জিনিসের মধ্যে একটা জায়গায় নিয়ে গেল, আর সেখানে একজন ভারী মুকুট পরে বসে আছে, আর সে আমাকে জিজ্ঞাস করল যে তুমি কি চাও। প্রথমে সে আর একটা লোককে বলল যে দেখো তো এর কি ভালো মন্দ আছে, তাহলে একটা লোক অনেক খাতা নিয়ে এলো, সে বইটা পড়ে দেখলো যে এ অনেক মদ পান করেছে, জুয়া খেলেছে, দ্রুত ক্রীড়া করেছে, খুন করেছে, কত কিছু বলছে আমার সামনে, তো আমার সমস্ত খারাপ কথা বলছে, তখন আমার মনে তখন খুব ভয় হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সেই রাজা জিজ্ঞাসা করে এর কোনো ভালো নেই, বলছে হ্যাঁ জিজ্ঞাসা বলছে একদিন ওখানে ভালো কাজ করেছে, কি সেটা না হরিনাম ভক্ত সঙ্গ করেছে, হরিনাম কীর্তন করেছে ভক্ত সঙ্গ, ও তাই না কেন, তখন সেই রাজা ওই লোকটি বলছে ওই ডাক্তার তার প্রতিবেশী দেশে ওই হসপিটালে, এটা গল্প নয় প্র্যাকটিক্যাল জিনিস, তখন ও বলছে ওই রাজা তখন আমাকে জিজ্ঞাসা করল যে একটা তোমার ভালো কর্ম আছে একটা খারাপ কর্ম আছে, খারাপ বেশি ভালোটা কম, তো তোমাকে একটা সুযোগ আমরা দিতে চাই, তো তুমি কি সুযোগ চাও, বলছে আমি ভক্ত সঙ্গ করতে চাই, যে আমি তো বলেছি, তখন এখানে দেখে উঠেছি, তখন আমি খোঁজ করছি ওরা কোথায়, তো জানে না ওরা কারা, তো সবাই অবাক হয়ে গেছে, সব পেপারে ওখানে দিয়েছে, তখন সেই লোক পরে যখন সুস্থ হয়ে বাড়ি গেছে তখন ওই ভক্তদের খোঁজ করছে কোথায় তারা, তখন ঈশ্বরের অ্যাড্রেস পেয়ে ভক্ত সঙ্গে গেছে, তো সেখানে গিয়ে ভক্তদের জিজ্ঞাস করছে যে এরকম আমি দেখলাম, তখন বই বুক টেবিলে গেছে, বুক টেবিলে ভাগবত গ্রন্থ নাড়ছে, পঞ্চম স্কন্ধতে দেখছে ছবি আছে, তো ওই রকম তীক্ষ্ণ দান চুল রক্তি লাল চোখরা জ্বলছে এর মধ্যে অস্ত্রশস্ত্র সব ছবি দেখছে বইয়ের মধ্যে, তখন ওই বইটাকে নিয়েছে আরো ছবি শুনছে, তার মধ্যে দেখছে একজন বই নিয়ে বলছে আর একজন রাজা বসে আছে, তখন ওর ভক্ত জিজ্ঞাসা করছে ইনি কে, এরা কারা, এরা ইনি কে, বলছে ইনি যমরাজ, পাপের বিচার করেন, ইনি হচ্ছেন চিত্রগুপ্ত, ইনি সমস্ত গোপনে সমস্ত পাপ কর্ম ধর্ম অধর্ম সব লিখে রাখেন, আমরা যা করি মনে যা ভাবি কি করছি লিখে রাখেন, এরা আছে যমরাজের দূত, তারা জীব বদ্ধ জীব পাপ কর্ম করলে এই যমালয়ে নিয়ে যায়, ভাগবতের সমস্ত প্র্যাকটিক্যাল জিনিস দেওয়া আছে, তখন ও কি করল সমস্ত ভাগবত সে যত বই ছিল প্রভুপাদে সব কিনেছে, কিনে নিয়ে বাড়িতে জপমালা নিয়েছে, তারপরে ভক্তদের সঙ্গে যাওয়া আসা করতে লেগেছে, পড়তে পড়তে এত সুন্দর তার জ্ঞান হয়েছে, বলে না আমি আর বাড়িতে থাকব, আমি মন্দিরে যে জ্ঞান লাভ করেছি এই বই থেকে এই গ্রন্থ বিতরণ করব, ব্রহ্মচারী জীবন যাপন করব, তখন সে বাড়ি থেকে এসে বাবা মাকে বলে গাড়ি চালা বন্ধ করে মন্দিরে এসে গীতা ভাগবত নেয়, সমস্ত দুনিয়ায় গিয়ে বলে আমার এটা কর্ম, লোকেরা তো বুঝতে পারে না এই জগতে কিভাবে পাপ কর্ম করে কত কষ্ট পায়, তা আমি নিজে প্র্যাকটিক্যাল এই হরিনাম ভক্ত সঙ্গ আমাকে মুক্ত করিয়ে দিয়েছে, তাই আমি চাই এটা বলবো, এখন সে ভক্ত ব্রহ্মচারী এখন সে দীক্ষা নিয়েছে, তো এইরকম সুন্দর সুন্দর জিনিস প্র্যাকটিক্যাল জিনিস রয়েছে, তা আমি অনুরোধ করবো আপনারা হরিনাম করুন, ছেলেমেয়েকে নিয়ে আজকে জপমালা দিতে পারেন অভ্যাসের জন্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, সবাই বলুন একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক শ্রীর মতো এখানে একসাথে ছেলে মেয়েকে যেরকম বলে উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন, মনে নাম রাখবে, অন্য কিছু দেখতে হবে না, হরে কৃষ্ণ এটা ধ্যান করবেন। দশ মিনিট তুলসী হচ্ছে শাশু তার সঙ্গে, আর যখন তার আচরণ করে ভক্ত তাদের সঙ্গেও করবেন সুযোগ পেলে। আর কি করবেন, নাই ভাগবত গীতা প্রতিদিন দশ মিনিট অধ্যয়ন করবেন, পরিণত করবেন দশ মিনিট, আর দশ মিনিট এটা করবেন, এটাও আমাদের কর্তব্য কর্মের মধ্যে। চব্বিশ ঘন্টা কর্তব্য কর্মের মধ্যে আধ্যাত্মিক চেতনা উন্নয়নে দশ মিনিট গীতা পড়বেন, দশ মিনিট একমালা জপ করবেন, একশো আট বার তুলসী শাস্ত্র আপনি সাত দিন করুন, দেখতে পাবেন আপনার বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথে আপনার যে অপট কি বলে বাবা অপট মিলে না, হ্যাঁ ভালো বাসা ঠিক হয় না, মেয়ের দিকে ছেলে একদিকে স্ত্রী একদিকে আপনি একদিকে মন সব চঞ্চল সব, আপনি সাত দিনের মধ্যে এই বাস্তব জিনিসটি উপলব্ধি করতে পারবেন। আমি যেভাবে বললাম তুলসীর সামনে সকালবেলা উঠবেন, সূর্যোদয়ের কমে আধা ঘন্টা আগে এই বস্ত্রকে পরিত্যাগ করে পরিষ্কার বস্ত্র করবেন, আর যদি স্নান করতে পারেন সব থেকে বেশি ভালো হবে, আর তাও যদি না করেন বস্ত্র ত্যাগ না করতে পারেন হাত মুখ ধুবেন, তা তুলসীর সামনে বসে অন্তত ঘরে ভিতরে তুলসী গাছ মাটির টবে লাগিয়ে দু তিনটা লাগবে, একটা টব নিয়ে বসে ছেলে মেয়েকে নিয়ে অন্তত একশো আট বার যেভাবে বললাম একসাথে উচ্চারণ করবেন হরে কৃষ্ণ নাম। আপনি সাত দিন পরে বুঝবেন যে আপনাদের পরিবারের মধ্যে কি আদান প্রদান হচ্ছে। আমরা যদি চাই একটা পরিবারের মানসিকতা সবাই এক হোক সুখী পরিবার হবে, তো সেটা যদি চান সত্যিকারে আসুন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ভক্তের সঙ্গে ভক্তি জীবন অনুশীলন করুন, গীতা সংগ্রহ করুন, আর জপমালায় জপ করার জন্য অভ্যাস করুন, আর চেষ্টা করবেন আস্তে আস্তে মাঝে মাঝে প্রসাদ সেবা করার জন্য। কোন ভক্তকে ডেকে নিয়েছে চাল ডাল দিয়ে রান্না করে ভোগ লাগে প্রসাদ খাওয়া, আর কোথাও প্রসাদ আছে লুমি হয়ে সে আমন্ত্রণ করেনি ওখানে প্রসাদ আছে, ভক্তদের দ্বারা রান্না হয়েছে লুমি হয়ে চলে যান, প্রভু আমাকে আমন্ত্রণ করা হয়নি ঠিক আছে আমাকে একটা প্রসাদ দিবেন আমি চা। এরকম ভাবে কোথাও কৃষ্ণ কথা আছে চলে যাবে, যেসব ভক্তরা আচরণ করে তাহলে দেখবে আপনার জীবন কত সুখময় আনন্দময় হবে, যা আজ সারা বিশ্বে আমরা ভাবি টাকা পয়সা থাকলে সুন্দর স্ত্রী থাকলে গাড়ি বাড়ি থাকলে আমরা সুখী হব, এটা আমাদের অভাব পূরণ করতে পারে না। বিদেশিরা তারা ভেবেছিল প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন প্রভুপাদকে বলেছিল স্বামীজি আপনি কেন এসেছেন ঈশ্বরের প্রতিষ্ঠা, প্রভুপাদ বলেছিলেন আমি দিতে এসেছি, খুব হাসছে সবাই, আপনি ভারত থেকে এসেছেন দিতে, আপনার ভারত থেকে অনেক যোগীরা সাধুরা এসেছে, কেউ মেয়ে নিয়ে গেছে কেউ টাকা পয়সা নিয়ে গেছে ফ্যামিলি বাড়ি রেখে গেছে, আপনি কিনা ভারতবর্ষ থেকে এসে বলছেন দিবেন আমাদের কি অভাব আছে আপনি দিবেন, প্রভাত বলেন বাপু তোমাদের কিছু অভাব নেই, তোমরা ঘুমের টেবলেট না খেয়ে ঘুমাচ্ছ না কেন, তোমাদের দেশের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সুইসাইড করছে কেন, কিন্তু কোন দোষে যার অভাব থাকবে সে হবে, তা আমেরিকার ছেলেদের কি অভাব টাকা পয়সার অভাব নয় গাড়ি বাড়ির অভাব নেই, প্রত্যেকের এক একটা গাড়ি আছে, বাড়ির জানলাটা আজকে এদিকে আছে ভালো লাগে না আগে ধরে পড়ে, দরজাটা এদিকে আছে আগে ধরে চেঞ্জ করবে সব চেঞ্জ, নতুন নতুন আনন্দ চা ইন্দ্রিয় গুণ্য বস্তু, আজ একটা মেয়ের সাথে সব করছে কাল দেখতে আগে আগে ধরে আসে আছে মধ্য মাংস সবাই ভাবছে এটি আমাদের সুখের কারণ, এটাই আমাদের উন্নতি, এটাই আমাদের বিকাশ, অনেক ভাবে মদের বোতল সবাই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এটাই বিকাশ, রাজনীতি নেতাদের চিন্তাধারা গ্রামের মধ্যে বিকাশ হচ্ছে তো সেজন্য বুদ্ধিমান বল যে প্রকৃত বিকাশ ভগবানকে বাদ দিয়ে হয় না, তো সেজন্য আপনারা প্রকৃত রাজা হন, প্রকৃত অভিভাবক হন, পিতামাতা হন, যেখানে নিজের বিকাশ সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন সমাজের বিকাশ ঘটান, যে সব কিছু ভগবানকে দিতে হবে। দেখুন কত সুন্দর লাইট আলো এখানে আমরা পাচ্ছি, এই বিকাশটা এই রকম ইত্যাদি হয়েছে জল কয়লা থেকে কার সংসদ সেটা ভগবানের সংসদ। আপনি যে বুদ্ধি নিয়েছেন সে বুদ্ধিটা কার? ভগবানের বুদ্ধি। সেজন্য ভুলে যাবেন না সবকিছু ভগবানের জিনিসকে ভুল করে নিজের দাবি করাটাই চুরি সাব্যস্ত করা, যে রাশিয়ার ছেলেটি বলেছে চোরের কি শাস্তি বারংবার জেলে ঘুরানো, চোর বারংবার জেলে যাবে, তাই আমরা বারবার কবু স্বর্গে কবু মধ্যে কবু মিত কবু পুত্র কবু রাজা কবু প্রজা ছিলেন, অতুলেন বাজপেয়ী রাজা এখন প্রজা, মনমোহন সিং রাজা প্রজা, ভূদেব ভট্টাচার্য রাজা প্রজা, তাই এই জন্য শাস্ত্রীর কথা বলা হয়েছে কবু রাজা কবু প্রজা, এটা হচ্ছে জেল। এই জড়জগৎকে ভগবান নিজে লিখে দিয়েছেন দুর্গম জেলখানা, দুর্গমানে জেলখানা, তো জেলখানা কে থাকে কে আসে? তার মানে আমরা এখানে রাজা হতে পারি, প্রজা হতে পারি, দেবশ্রেণীও পেতে পারি, এই জেলের মধ্যে আমরা আছি। কেন না? ভগবান এই জেলে পাঠিয়েছেন সংশোধনের জন্য, তাই ভগবানের সূচক ভক্তরা আসেন এই জেলখানায়, তারা কয়েকদিন নয় আমাদের মতো, যেমন রাষ্ট্রপতি কখনো জেলখানায় ঢুকেন কয়েকদিন শুদ্ধ ভক্ত হয়ে যাচ্ছে, আর তাদের সম্পর্কভাবে লক্ষ লক্ষ মানুষ তারা ভক্ত হচ্ছে, বুঝতে পারছে যে বৈকুণ্ঠ যেতে হবে এই জড়জগৎ দুঃখের আলোয়, তার জন্য তারা সাকন্য পাচ্ছে সুখী, কেউ তাকে গালি দিচ্ছে সে ভুকে পারে না, এই দেহ তো আমি না, আমার পূর্বের কর্মে আমি যদি গালি দিয়েছিলাম আজ আপনাকে গালি দিল ঠিক আছে। এই ভগবৎ ভক্তির মাধ্যমে এই চেতনার উন্মেষ হচ্ছে, কেউ এসে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিল ঠিক আছে, আমি পূর্ব জীবনে ওরা বাড়ি আগুন লাগিয়েছিলাম, এই জীবনে আমি দেশাকে দেশা করবো না, যেমন আজ যদি আজ কেউ আসে বাড়িতে আগুন লাগিয়ে দিল, কালকে হিন্দু মুসলিম দাঁড়া তোমাদের বাড়ি লাগিয়ে দিল, এই কর্ম চলতে থাকবে, কর্ম বন্ধ করতে হবে মানুষ জীবনে, আজ আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে দেশাকে দেশা করবেন পরে আবার আপনার বাড়ি করবেন, কিন্তু গীতা পড়ার মাধ্যমে ভক্ত সন্ধ্যার মাধ্যমে উপলব্ধি হবে কি না, আমার পূর্বকর্ম আমি বাড়ি জ্বালিয়েছিলাম এই লোকে, তাই আমার বাড়ি জ্বালাবো, আমি এই জীবনে আর কারো বাড়ি জ্বালাবো না, রোধ হয়ে গেল কর্ম বন্ধ হয়ে গেছে না, এই জন্য ভক্তি কর্মকে দগ্ধীভূত করবে। তো সুধীরেন্দ্র আসুন, এই গীতা ভাগবতের শিক্ষা হরিনাম জপ প্রসাদ সেবা সাধু সঙ্গের মাধ্যমে মনুষ্য জীবনে বিকাশ ঘটান, চেতনার উন্মেষ ঘটান, তাহলে সমাজের অটোমেটিকলি বিকাশ হবে, অটোমেটিকলি। তো সেটাই আমরা আপনাদের কাছে প্রার্থনা করি, সবাই হাত ধরুন, এখানে গীতা আছে এই টেবুল থেকে ওখানে রয়েছে, এখানে আসে ঠাকুরের সামনে থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এখান থেকে এসে যারা চান নিবেন, হাতে বলুন শেষে হরে কৃষ্ণ আর এখানে প্রসাদ আছে, ব্যস্ত হবেন না, অনেক বাড়িতে